এখন সময় রাত 12টা।
প্রপার্টি লিপস ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এই মুহূর্তে আমার সঙ্গে একজন না, ঠিক দুইজন আছে, তবে মূলত একজনের জীবনের কনফেস, একজনের জীবনের অপ্রিয় সত্য, যে জীবনটির সাথে জড়িয়ে আছে আরো একজন, তাদের সঙ্গে আমরা প্রথমেই পরিচিত হব। তবে যিনি আজকে মূলত এখানে কনফেস করবেন, তার ব্যাপারে বলবে আরজি রাজু।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি জামশেদ। 22 বছর বয়সী জামশেদ বসবাস করেন চট্টগ্রামে। দুই ভাই এবং তিন বোনের মধ্যে জামশেদ দ্বিতীয়। অন্যের উপকারের মাধ্যমে তিনি নিজের মধ্যে আনন্দ খুঁজে পান, আর তাই তো দুস্থ ব্যক্তিদের তিনি টাকা পয়সা দিয়ে, খাবার দিয়ে, এমনকি আরো অন্যান্য ভাবে তাদের সাহায্য করেন। ক্রিকেট খেলা তার সবচেয়ে বেশি পছন্দের, আর ব্যক্তিত্বের মধ্যে মা তার প্রিয় ব্যক্তিত্ব। মাকে তিনি ভীষণ ভালোবাসেন। নিয়ম করে মা প্রতিদিন সকালে ছেলেকে ফোন দিয়ে ঘুম থেকে ডেকে তুলতেন, কিন্তু যে মুহূর্তে শুনেছেন ছেলে বিয়ে করেছে, ঠিক তার পর থেকে মা আর কখনো সকালে ফোন দেন না, কিন্তু ছেলে অপেক্ষায় থাকে মায়ের ফোনের। কেন ফোন দেন না, কেন বা জামশেদ আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে, তা শুনতে চলে যাচ্ছে আর যে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে জামশেদ রয়েছে আজকে আমার সাথে কনফেস করার জন্য, এবং প্রথমেই বলে নিয়েছিলাম যে জামশেদের সাথে আরো একজন আছে, এবং সে হচ্ছে জামশেদের স্ত্রী। আচ্ছা, আপনি আপনার নামটা একটু বলেন।
মুন্নি আক্তার।
মুন্নি নামেই সবাই আপনাকে চেনে। আপনার বয়স?
আমার বয়স 18।
18 বছর। আচ্ছা, আপনি চিরঙ্গেই থাকছেন?
হ্যাঁ, চিরঙ্গে। আমি বৃষ্টি নামে চিনে, আর আম্মুরা চিনে মুন্নি নামে।
মানে আপনার ফ্যামিলি চিনে হচ্ছে মুন্নি নামে, মানে এটা আপনার পারিবারিক নাম, কিন্তু বাকি সবাই বৃষ্টি নামে আপনাকে চেনে। বৃষ্টি জামশেদের স্ত্রী। আপনারা বিয়ে করেছেন কতদিন জামশেদ?
সেপ্টেম্বরের 17 তারিখ।
এই 2015 সালের সেপ্টেম্বরের 17 তারিখ। তার মানে আপনাদের বিয়ের বয়স মাত্র 3 থেকে 4 মাস। প্রিয় শ্রোতা, আজকে জামশেদ এখানে কনফেস করতে যাচ্ছে, এবং তার বিবাহিত স্ত্রী আছে এখানে। 4 মাসের বিয়ের সম্পর্ক, তার মানে এটা কি অ্যাফেয়ার ম্যারেজ ছিল নাকি অ্যারেঞ্জ?
অ্যাফেয়ার ম্যারেজ ছিল।
অ্যাফেয়ার ম্যারেজ ছিল। মুনি কতদিনের সম্পর্ক ছিল আপনাদের?
সম্পর্ক বেশি দিন না,
মাস খানেক। মাস খানেকের সম্পর্কে আপনারা বিয়ে করে ফেলেছেন?
হ্যাঁ।
ওকে, ও আজকে যে বিষয়গুলো এখানে বলতে যাচ্ছে সেগুলো সম্পর্কে আপনি জানেন, সবকিছু জানেন?
বেশিরভাগই জানি, আর অর্ধেক জানি না।
অর্ধেক জানেন অর্ধেক জানেন না। আপনার স্বামী যদি এমন কিছু এখানে স্বীকার করে যেটা আপনার পক্ষে নেওয়া সম্ভব না এবং স্ত্রী হিসেবে এটা মেনে নেওয়া যায় না, যেটা হয়তো বা বিয়ের আগে সে আপনার কাছে গোপন করেছে, এরকম বিষয় যদি আপনি আজকে এখানে জানেন, জানার পরে আপনি কি করবেন? ওকে ক্ষমা করবেন?
ফিরে তো দিতে পারবো না, ক্ষমা না করে কি করব?
প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। এবং প্রথমেই আমি জামশেদকে জিজ্ঞাসা করতে চাই যে এই বয়সে যে ভুলগুলো আপনি করেছেন সেগুলো আপনি বিবেকের তাড়নাবোধ থেকে আজকে লাখো মানুষের সামনে স্বীকার করতে যাচ্ছেন এবং আপনি চিটাগং থেকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আপনার এই বিবেক জাগানোর কাজটি আসলে কে করেছে?
বেশিরভাগই ওরই খুব ইচ্ছে ছিল এখানে আসার, খুবই মানে এখানে আমার সবকিছু খুলে বলা।
মুন্নি আপনাকে এটাকে বলেছে? মুন্নি আপনাকে বলেছে এখানে খুলে বলার জন্য?
খুলে বলার জন্য, বা আমার আম্মু, আমার আম্মু বলতে কি আমার ফ্যামিলির সবাই হ্যালো 920 শুনে, আমার আম্মু আমার বোনরা সবাই এগুলো মানে শুনে।
হ্যালো 920 প্রিয় শ্রোতা প্রচারিত হয় বুধবার রাত 12টায়, যে অনুষ্ঠানটি হয়তো বা আপনারা শুনে থাকবেন ইতিমধ্যে, সেই অনুষ্ঠানটির কথা বলছেন আপনি?
হ্যাঁ, সেগুলো বা যা বলবো সত্যি বলবো
ধরো
শুনে। তো ও আমাকে মানে মাঝে যখন ওগুলো শুনতে বলতো যে তোমার জীবনের ইচ্ছা, তোমার জীবনের গল্পটা বলবো, তুমি সত্য কথাগুলো সবার সামনে তুলে ধরো, বা তোমার জন্য যেন একটা মানুষ ভালো হতে পারে।
আপনি ওকে এগুলো বলতেন?
হ্যাঁ, মানে ওর থেকে শোনা যেন মানুষের একটু শিক্ষক,
এটা আপনি মনে করতেন? ওকে, মুন্নি জামশেদের স্ত্রী, সে মনে করত যে জামশেদ আজকে লাখো মানুষের সামনে বলবে এটা, এবং মুন্নি এই রিস্কটা নিয়েছে যে জামশেদ জীবনে যতগুলো অপরাধ করেছে ভুল করেছে সেটা সে হয়তো জানে অথবা জানে না, এবং জানার পরে সে বলেছে ফেলে তো দিতে পারবো না, সে যেহেতু স্বামী তাকে মেনে নিতে হবে। আসলে কতটুকু মেনে নিতে পারে একজন মানুষ? চলুন আমরা আজকে ইনোভেট করার চেষ্টা করি জামশেদের জীবনের অপ্রিয় সত্যগুলো। জামশেদ, আমরা একবারে ছোটবেলা থেকে শুরু করতে চাই, আপনার যেখান থেকে মনে আছে আরামসে বলুন।
আমার বয়স যখন 4 বছর বা 5 বছর হবে তখন আমার বাবা মারা যায়। আমার বাবাই আমাকে বেশি ভালোবাসত। সর্বপ্রথম আমার একটা বোন হয়, ও বোনটা মারা যায়, মানে যেটা শুনে আমি বোনকে দেখিনি। তারপর আমার একটা বোন হয়, আমার বাবার মসজিদে বসে বসে চিন্তা মানে বলতো আল্লাহ একটি পুত্র দে, আল্লাহ একটি পুত্র দে, কাবায় খাওয়ার স্বাদ নেই তো মাটি দিবে কি, সে কথাটা
একটি পুত্র দে রে আল্লাহ একটি পুত্র দে, কামাই খাওয়ার স্বাদ নেই মাটি দেবে কে, মানে আমি পুত্রের কামাই খেতে চাই না কিন্তু আমার তো কবরে মাটি দেওয়ার একজন মানুষ
আমার বাবা বলতো।
দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। আসলে প্রার্থনাতেও এক ধরনের ছন্দ। ওকে, আপনার পরিবারের আপনি প্রথম ছেলে সন্তান?
হ্যাঁ, সর্বপ্রথম ছেলে সন্তান আমি।
ওকে,
আমার বাবার হাত ধরে আমি সাঁতার শিখি।
আমার মনে আছে আপনার এখনো?
হ্যাঁ, আমার বাবার গামছা বেঁধে গাড়ির উপরে রেখে রেখে সাঁতার শিখাইত আমাকে। তারপরে ব্যাট ধরা শিখায় আমার বাবা আমাকে,
ক্রিকেটের ব্যাট,
ক্রিকেটের ব্যাট।
ওকে,
তারপরে ঘুড়ি উড়ানো শিখায় আমার বাবা, নাটাই ধরলে পেছনে আমার বাবা ধরতো, কারণ খুব
আপনার 4 বছর বয়সে আমার বাবা মারা যায়, ওই সময়ের মেমোরি গুলো এখনো আছে?
হ্যাঁ আছে।
আচ্ছা, ইন্টারেস্টিং।
ওই তখনই মানে বাবার খুব আদরের সন্ধান ছিলাম, তো বাবা ছিল মাদ্রাসার শিক্ষক।
জি,
আমার বাবা যখন মাদ্রাসা যেত সকালে মানে বাবার হাত ধরে ধরে মাদ্রাসা চলে যেতাম।
আচ্ছা আচ্ছা,
4 বছর বয়সে
খুব আদর করতো আপনাকে?
খুব আদর করতো। উনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করতো, নাস্তা করার সময় নিয়ে যেত, রাত 2টার সময় বাবার সাথে যাওয়ার জন্য পাগল। আমি ততটা আমার মার সাথে ততক্ষণ ছিলাম না, বেশিরভাগই আমার বাবার সাথে ছিলাম, কিন্তু আমার যতটুকু বয়স হচ্ছে আমার মনে হয় আমার বাবা কখনই আমার গায়ে তো হাত তোলার ইম্পসিবল বকা দিয়েও কথা বলেনি। হুম হুম
হুম।
তারপরে বাবার দুনিয়া থেকে চলে যায় 4 বছর বয়সে, মা কি করলো মাদ্রাসায় দিয়ে দিল। বাবা বলছিল হয়তো হাফিজ শিখাবে বা মাওলানা বানাবে, এমন একটা কোনো ছিল। মা হাফিজ মাদ্রাসায় দিয়ে দেয়, অনেক জায়গায় দেয়, কিন্তু আমি পড়তে পারিনি, বাট মনের একটা শয়তানি যেটাকে বলে, যেহেতু পড়তে পারিনি, মানে আমাদের বাড়ির থেকে সিঙ্গি ভাড়া হবে 60-70 টাকা, ওইরকম একটা জায়গা অনেক দূরে, তো সে জায়গায় যখন আমার মা দিয়ে আসে আমাকে, তখন আমি হাফেজে পড়ি নাই, নুরানি মাদ্রাসায় পড়তেছি, বাট কায়দা বামপাড়া হাতে ছিল। তখন আমার মা দেখতে যে একসময় আমাকে নিয়ে দিয়ে আসছে মাদ্রাসা গিয়ে, একখান দিয়ে আরেকখান দিয়ে ফিরে চলে আসছে, বা দিয়ে মাদ্রাসার কাছে নিয়ে দিয়ে আসছে, হুজুর হাতে হুজুর পায়ে সিগেল লাগাইছে, সিগেল লাগাই জানলার সাথে বেঁধে দিছে।
কেন কেন?
মানে আমি পালাই চলে যাই
মাদ্রাসা থেকে। আপনি পালাতেন, এরপরে হুজুর আপনার পায়ে শিকল দিয়ে
দেয়? আচ্ছা। আমার আম্মু বাড়িতে যাওয়ার আগে শিকল খুললেন, ওই মানে খেতে দিয়ে বা বিলে দিয়ে হেঁটে আমি মার আগে বাড়িতে চলে যেতাম।
ওকে,
তারপরে পরে ওখান থেকে নিয়ে আসে ঢাকায় মাদ্রাসা দেয়, বাসের পরিচয় থাকা বলে যাত্রাবাড়িতে কিরাং রোডে, ওখানে হাফেজ মাদ্রাসা দেয়। ওখানে প্রায় 12-13 মতন অবস্থা করি। ওখান থেকে একদিন বৃষ্টি, অনেক বৃষ্টি পড়তেছে, আমি বাড়িতে চলে গেছিলাম। বাড়ির থেকে আম্মু নিয়ে আসছে, আমার পকেটে ছিল 5 টাকা। তখন 5 টাকা অনেক কিছু ছিল আমার কাছে। আমার আম্মু আমাকে মাদ্রাসার গেটে নামে দিয়ে চলে গেছে, মানে আমাকে মাদ্রাসার ভিতরে ঢুকাই দিয়ে যায়নি। ওখান থেকে ফিরেছি, খুব বৃষ্টি পড়তেছে, বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। আমি ওখান থেকে আর মাদ্রাসা গেটের থেকে ভিতরে ঢুকে নিই, আম্মু একটু চলে গেছে, আমি আরেক করে দিয়ে চলে চলে আসছি। এটা আমার হাতে ছিল মাত্র 5 টাকা। আমি তিরাঙ্গটা আছি ওই ওভার ব্রিজের নিজে, যেখানে বুট বিক্রি করে, ওখান থেকে 5 টাকার বুট কিনি। পেটের প্রচন্ড ক্ষুধা ছিল, ওই 5 টাকার বুট কিনে হাঁটতে থাকি যে কতটুকু যেতে পারে। হাঁটতে হাঁটতে 5টা 4টা কি 5টার দিকে রওনা দিয়েছি বিকেল। হাঁটতে হাঁটতে মেঘলা ব্রিজ পৌঁছে যাই 3টা বাজে। তখন ওখানে যাওয়ার মতন কোনো জায়গা নেই, গাড়ি ভাড়াও নেই, সাথে পাঞ্জাবি ছিল পরনে, পাজামা ছিল।
কত বছর বয়স তখন আপনার?
এখন 7 বছর।
7 বছর বয়স।
7 বছর।
আপনি নিরুদ্দেশ যাত্রা করেছেন?
মানে আমি যেতেটুক যেতে পারি।
কেন?
বাড়িতে যেতে পারবো না, কারণ অনেকবার আম্মু লেখাপড়ার জন্য অনেকবার মারছে।
মানে আপনি চাচ্ছেন না মাদ্রাসায় পড়তে, আপনি ওখান থেকে বেরো দিতে চাচ্ছেন? আচ্ছা, যেদিকে দু চোখ যায়,
যেদিকে দু চোখ যায় ওইরকম।
ভয় করছিল না? আপনি তো ছোট বাচ্চা ছিলেন।
ভয় তো অবশ্যই করতেছিল, ঘাড়ি পাচ্ছিলাম না, বাট হাঁটতেছে, কান্না করতেছে এরকম।
তাহলে আপনি এখান থেকে বেরো দিতে চাচ্ছেন কেন? আপনার মাদ্রাসায় জীবনে পছন্দ হতো না?
পছন্দ হতো না বলতে কি, এই হাজলোকানার লাইফটা এমন একটা, এই মনে হয় যে জেলখানার মতো লাগতো, বেরোতে পারতাম না, নিজের ইচ্ছা মতন কিছু করতে পারতাম না।
মাদ্রাসাগুলোতে এবং একটা খুব ভালো ডিসিপ্লিনের মধ্য দিয়ে তাদেরকে কিন্তু যেতে হয়, কারণ 3 বছরে এই 30 পারা কোরআনের হাফেজ হওয়া এটা কিন্তু 4টি খানি ব্যাপার না। সুতরাং ওই হেলা ফেলা করে এটা সম্ভব না, অনেকে এটা নিতেও পারে না। এই জন্য একটু কঠোর হতে হয়, ডিসিপ্লিনের মধ্যে যেতে হয়। অনেক বাচ্চাই সেটা সহ্য করতে পারে না।
জি, তারপর যখন উপরে যাই, তখন কতগুলো লোহা টানে, যে এরকম কতগুলো ট্রাক আছে বা উপরে কোনো ছাদ নেই, চরপর আছে মাঝখান দিয়ে, ওখানে রাখতে থাকে ব্রিজের নিচে, নৌকার জালেরা মাছ টাছ ধরতেছে। তখন আর ভয় লাগতেছিল না, একা একা ওখানে বসেছিলাম। ফজরের আজান দেয়, তখন নদীর ওই পারে যাই, নদীর ওই পারে গেলে তখন রাস্তার পাশে দেখি ঘামের ভিতরে ওই লোয়া টোয়া টানে যে ট্রাক গুলো আছে, কন্টেনার গুলো, ওগুলা দাঁড়ানো, ছাদ ছিল না, এক পিছন দিয়ে পাশে করে বসছি। ভয় লাগতেছে যে পড়ে নিয়ে দুই পাশে হাত ধরে চেপে বসেছিলাম, কারণ এগুলা নিতে যাইতে যাইতে দুপুরবেলা কুমিল্লা বিশ্ব উঠে যায় নূরজান হোটেলের সামনে।
কোন হোটেল কি নাম বললেন? কোন জেলা?
কুমিল্লায়
চলে এসেছেন আপনি? কোথা থেকে?
ঢাকা থেকে।
ঢাকায় ছিলেন তখন আপনারা পুরো ফ্যামিলি?
না,
তাহলে
আমার ফ্যামিলি কুমিল্লা বাড়িতে ছিল, আমি ওখান থেকে এখানে থেকে হোস্টেলে লেখাপড়া করতাম।
তাহলে মাদ্রাসা থেকে আপনি পালিয়ে বাড়ি চলে যেতেন, এটা কিভাবে সম্ভব ছিল? প্রতিবারই সেটা কোন মাদ্রাসা?
ওটা ছিল আমাদের গ্রামে,
গ্রামের মাদ্রাসা। গ্রামের মাদ্রাসা থেকে আপনাকে শহরে নিয়ে আসা হয়েছে? ওকে, আচ্ছা।
তারপর যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় যাই, ওখান থেকে পাঞ্জাবি আর পাজামা পরে কেউ চাকরিও দিব না, কোথাও রাখবে না। ওগুলো খুলে একটা লুঙ্গি পরি আর একটা পাতলা গেঞ্জি পরি, গেঞ্জি পরে মানে হোটেলের সামনে দিয়ে আপ ডাউন করতেছি। ওখানে একটা হোটেল আছে, চট্টগ্রাম হোটেল বলা হয়, মানে ওখানে বাসের যে ড্রাইভার গুলো আছে ওখানে ওরা নাস্তা টাস্তা করে। কুমিল্লাতে বিশ্ব হোটেল, ওখানে পড়া বানাই যে উনি আমাকে জিজ্ঞাসা করে চাকরি করবা? আমি বলছি হ্যাঁ। আমি কিন্তু সারাদিন বা রাত্র কিছু খাইনি, সারাদিনে কিছু খাইনি, 3টা 4টা বেজে গেছে দিনের, তাহলে প্রচন্ড খিরা। উনি আমাকে চাকরি করবো বলা, এটা তো বলা, তো উনি আমাকে ম্যানেজারের কাছে নিয়ে যায়, হোটেল ম্যানেজারের কাছে। তো উনি তুমি বলছো চাকরি করবো? আমি বলছি হ্যাঁ। বাড়ি কোথায় বা ঠিকানা কি এগুলো কিছুই জানে নেই। পরে আমাকে কিচেন রুমে পাঠানো হয়, কিচেন রুমে যাই, এক পিস পরোটা দেয় আর অল্প করে ডাল ভাজি দেয় খাওয়ার জন্য। তখন পেটা তো প্রচন্ড খিদা, ওতে কিছু টাকাই নি, খেয়ে গেলছি যা দিয়েছে। পরে উনি আলু ছিলতে দিয়েছে আমাকে, পেটার খেতে তো আমার মজা নেই, আমি চাইতেও পাই না যে আমাকে আরেকটা দেন। আমার বাড়ির থেকে খোঁজাখুঁজি শুরু করলো সবাই, প্রায় 17-18 দিন বাড়িতে মানে নিখোঁজ অবস্থায় ছিলাম, কেউ জানে না, কাউকে ফোনও জন্তুন দেয় না। আমার একটা ছাড়তে ভাই ছিল, এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, ওনার একটা ফোন নাম্বার ছিল আমার কাছে। ওনার আমার বাড়ি ছেড়ে আমাদের বাড়ির থেকে অন্য এলাকায় চলে আসে। আমি একদিন ফজরের সময় যখন নাইটে ডিউটি করতেছিলাম, তখন এই পাশের হোটেলের কাছেই একটা ছোট একটা মুদি দোকান ছিল, ফোন টোন করা যায় এরকম একটা দোকান ছিল। তো ওই দোকান থেকে নিয়ে ওই নাম্বারটা নিয়ে কি মনে করে জানি ওনাকে ফোন করছিলাম যে ভাইয়া কোথায় আপনি, ভালো আছেন কিনা। এসে মানে ওর সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল, আমার বড় হলো কি হবে, খুব ভালো একটা রিলেশন ছিল। তো উনি কি করলো, ভালো আছি বলে মানে ফজরের সময় তো ঘুমাচ্ছিল মনে হয়, আচ্ছা ঠিক আছে পরে কথা বলবো তোর সাথে। তো উনি হয়তো মনে করছে আমি, উনি জানেন আমি মাদ্রাসায়, উনি হয়তো মনে করছে আমি মাদ্রাসায়, সেই জন্য উনি আর ততটা ইয়ে করে নেই। আমি বললাম ফরে আমার আম্মু চিন্তা করতে সব জায়গায় তো খোঁজা হলো, কিন্তু ওর ভাইয়ের কাছে তো খোঁজা হলো না, যার সাথে আমার একটা মিল। ডাইরেক্ট ওনার বাড়িতে যায়, তো বলা যায় দেখ তারপর কি অবস্থা, জামশেদকে তো পাওয়া যাচ্ছে না। কোথাও কাজকে সকালে ফোন করছিল ভোরবেলায়, সকালবেলা তোমাকে ফোন করছিল কোন নাম্বারে? এই নাম্বারে। পরে ওই নাম্বার থেকে খুঁজতে খুঁজতে আমার মুখ মিলা যে শর্ট পর্যন্ত যায়।
ওকে,
ক্লার্কের দোকান থেকে খুঁজতে খুঁজতে, কিন্তু আমার সারাদিন ওখানে খোঁজা হয়, সারাদিনও পায় না, কারণ আমি নাইটে ডিউটি করি। রাত্রেবেলা কুমিল্লা বিশ্বের এই পাশে একটা রেলগেট আছে, রেলগেটের ওপর যেটা একটি মসজিদ আছে ছোট, এখন একটা ভেঙে ওভারব্রিজ করা হচ্ছে, আমি আসার সময় দেখে আসছি। ওই পাশে করে ছোট একটা মানে বিল্ডিং করা ছিল, বিল্ডিং কোনো রং ছিল না, পুরনো অনেক বিল্ডিং ছিল, মানে কোনো খাট টাট কিছু ছিল না, দুইটা বালিশ কি তিনটা বালিশ ছিল, পাতলাম বিছানা ছিল আর কি, পাতলা তো ওই চটচট যেটা বলে চট ছিল, আর বালিশ গুলো ছিঁড়ে ছিল, তুলো মানে তুলো ঘুম থেকে উঠলে দেখতাম তুলা পুরা গায়ে লাগে আছে এরকম অবস্থায়। তা আমি তো রাত্রে ডিউটি করতাম, সারা রাত ডিউটি করছি, দিনে ঘুমাচ্ছি, দিনে ওরা খুঁজতে গেছে আমাকে, ফোন করতে করতে ফ্লাইটের দোকান নিয়ে নিয়ে কুমিল্লা বিশ্বের পর্যন্ত যায়।
আচ্ছা, আপনাকে আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে, এই যে মাদ্রাসার একটা শৃঙ্খল জীবন ছেড়ে আপনি এই জীবনে আসলেন, আপনার কি ভালো লাগছিল?
ভালো লাগছিল না, কদার মাদ্রাসার ওই চাপ গুলো সহ্য করতে পারতাম না,
যে কারণে আপনি এই জীবন বেছে নিয়েছেন। কিন্তু এটাও তো অন্যরকম চাপ।
হ্যাঁ, এটা অন্যরকম,
একদম নোংরা একটা জীবন, এবং
তারপর অনেক খোঁজাখুঁজির পরে আমি যে দোকানে থাকি ওই দোকানে প্রায় 10 থেকে 20 বার জিজ্ঞানো হয়েছে, আমার আম্মু জিজ্ঞেস, আমার ভাইও জিজ্ঞেস, বলা যায় না, কেউ থাকে না, বা আমার নামটা চেঞ্জ করে দিলাম, জামশেদ থেকে জাভেদ দিয়েছিলাম,
জাভেদ। ওকে,
পরে পাইনি। পরে এখানে একটা তেলার দোকান আছে, উনি বলতেছে এখানে একটা নতুন একটা ছেলে আসছে, ওর নাম তো জামশেদ না, যাবে। আমার ভাইয়া বলতেছে কোন নাকি টুকিট দেখা যাবে, হোটেলের মালিকের সাথে কথা বলতে পারে। ম্যানেজার বললো যে যাবে ছেলেটাকে একটু দেখতে যাবে, তখন আম্মু তারা বসে নাস্তা করতেছে, আমাকে একটা স্টাফ দিয়ে ডেকে আনলো যে তোমাকে ম্যানেজার ডাকতেছে। ওর ওখান থেকে উঠে আসছি, মানে কিছু তুলা সুরা আছে, কিছু সুরাই নাই এরকম অবস্থায়, তখন উঠে আসছি। তো আমার ভাইয়ারা ওই পাশে ফিরে, মানে ওইদিকে ফিরে নাস্তা করতেছে, দেখবে মেন রোডের ভিতরে ঢুকবো আমি, কারণ ওরা যখন পিছন থেকে তাকাইছে আমি পারি না পিছন থেকে দৌড় দেই, কারণ পিছনে আর কয়েকটা ছেলে দাঁড়ায় রয়েছে, জিনিসটা দাঁড়ায় আছে, দৌড় দিলে তো ওরা ধরে যাবে, মনে করলে কি জানি কি, ওরা দৌড় দেয়নি, দাঁড়িয়ে ছিলাম, মালিক দিতে যাচ্ছে না কয়েকটা আপনার ছিল না, আমি বলতেছি এটা আমার মা, উনি বলতেছে আমার মা না, আমি বলতেছি উনি আমার চার জ্যাঠাতো ভাই, ওরা বলতেছে ওরা আমার জ্যাঠাতো ভাই। কে
বলতো সেটা?
হোটেল ম্যানেজার।
হোটেল ম্যানেজার বলতেছে এরা
মানে আমাকে যে আসতে দিচ্ছে আমার মাদের।
কেন কেন?
সেটা শুনছিলাম, হয়তো ছেলে পেলে নাকি বিক্রি করে দেওয়া হয় এরকম অবস্থায়। পরে আমার আম্মু আবার ওই গ্রাম কাউন্সিলর যেটা বলে ওখানে আমার আম্মু চাকরি করেছে, জব করে। আমার আম্মু বলছে আমি এখন পুলিশ নিয়ে আসবো, রাস্তার উপরে পুলিশের গাড়ি ছিল কয়েকটা মনে হয়, কারণ এখন পুলিশ নিয়ে আসবো, যে কোনো এক ব্যাপারে পুলিশের বয় টাকা হলে ওরা দিয়ে দেয়। পরে আমি ওখান থেকে চলে আসে, চলে আসার পরে আমার খালা আমাকে নিয়ে যায়।
খালা নিয়ে যায় কেন?
আমার খালা নিয়ে যায় কেন, আমার খুব বাবা মরে যাওয়ার পরে খুব একটা আমার খালা নিয়ে গেল লেখাপড়ার জন্য, বলা যে লেখাপড়া করাবে। পরে আমি আমার কুমিল্লা থেকে চট্টগ্রামে ফার্স্ট জীবনে যাচ্ছি, যেদিন আমার খালার বাসায় যাই সেদিন থেকে আমার খালা আমাকে ওনার শ্বশুর বাড়ি দিয়ে আসে লেখাপড়া করার জন্য।
খালার শ্বশুর বাড়িতে আপনাকে দিয়ে আসে? ওকে,
কারণ ওখানে মাদ্রাসায় যাবে, হাউস সেম মাদ্রাসায়, হাবজাখানায় না, আলিয়া মাদ্রাসায়। লেখাপড়া করতেছি ভালোই, আগে থেকে 2 বছর লেখাপড়া করছি, মানে পিল্লায় দাখিল পরীক্ষা হবে সে সময় মাদ্রাসা বন্ধ দেয় 20 দিনের জন্য। আমি বললাম যে খালা মাদ্রাসা তো বন্ধ দিয়েছে 20 দিনের জন্য, এখন আমি কি করবো, বাড়িতে চলে যাই। তখন বাসায় আসার পরে আমার একটা ছোট খালা আছে, ওনার একটা ছোট বোন, তো উনিও থাকে, তো খালার একটা ছেলে হয়েছে, তখন এটা হাঁটতে পারে, তখন হাঁটতে পারে ছেলেটা ছোট, আমার খালতো বোন, খালতো ভাই, তো ওকে আমি খুব আদর করতাম।
আচ্ছা,
মানে প্রত্যেক ওর আমাদের সাথে না ঘুমাই আমার সাথে ঘুমাইতো।
আচ্ছা,
তো এক জায়গায় বসে হয়তো লুডু খেলতেছিল, তখন ছেলেটা আমার কাছে যায়, আমি টিভি দেখতেছিলাম পাশে, যখন আমার কাছে যায় তখন পাটা কি করে না পাটা উপর দিয়ে তুলছিলাম, ওর গায়ে লাগছে হয়তো, সেটা আমার ছোট খালায় দেখছে। দেখার পরে উনি খুব মানে রাগ করে যায়, আমার খালাকে বলতেছে যে জামশেদে ওইরকম ওইরকম 7-8 দিনকে লাথি মারছে, উনি খুব গরম হয়ে গেছে। আমার মা নিয়ে গালি গালাজ, মা অনেক বকাবকি করছে, কিন্তু আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস, ওইটা আমার মা নিয়ে গালি দিলে আমি কাউকে কেউ গালি দিলে ওইটা আমি সহ্য করতে পারি না। তুমি মা নিয়ে গালি গালাজ করতেছে, ছোট লোক বলতো, মানে অনেক ব্যাপার অনেক কিছু বলতেছে, তখন আমার তোমার খুব খারাপ লাগতেছে যে উনি আজকে অত লেখাপড়া করাচ্ছে, যেন আমাকে বকাগুলো দিচ্ছে। সন্ধ্যার সময় এগুলো করছে, সকালবেলা আমি উঠে ঘুম থেকে আমার আঙ্কেলকে বলতেছে বাট আমার খালার জামাইকে বলতেছে চলে যাবো, চলে যাবো না মাদ্রাসায় যাবো বলছিলাম। তো উনি জানতো না যে মাদ্রাসা বিশ দিনের বন্ধ, আমার খালা জানতো মাদ্রাসা বিশ দিনের বন্ধ। আমার খালা বলতেছে যে মাদ্রাসা তোর বিশ দিনের বন্ধ। আমি বলছি আমি আবার ইয়াতে মানে সকালবেলা ঘুম থেকে ওঠে হাফেজে পড়াইতাম, মানে লজিং যেটাকে বলে লজিং থাকতাম। তো ওখানে যখন যাবো বলছি আমার খালা বলছে হচ্ছে ঠিক আছে, তখন উনি আমার দাদুকে মানে ওনার শাশুড়িকে টাকা দেওয়ার জন্য 5,000 টাকা দিয়েছে, আর মাদ্রাসা খরচের জন্য 2,000 টাকা দিয়েছে, সেরকম মিলায় প্রায় 9,000-10,000 টাকা মতন দিয়েছে। পরে আমি ঠিকই আমার মাদ্রাসায় যাই, মাদ্রাসায় যাই, ওনার শ্বশুর বাড়িতে যাই, ওনার শাশুড়িকে টাকা দিই, টাকা দিয়ে মাদ্রাসায় গিফট পৌঁছে দিই। তখন বারবার ওনার কথা মনে পড়তেছিল যে উনি আমাকে বকা দিয়েছে বা এরকম করতেছে, তখন ওনার কাছে আসি ভিডিও দিন আমাকে এগুলো বলতেছে। সেজন্য ওখান থেকে আমি রাগ করে বাড়ি চলে আসি, বাড়ি যাইনি, আমার বড় বোন তখন চিরাঙ্গা থাকে, আমার বড় বোনের কাছে ফোন করি। আমার বোন কি করলাম, আমার এক ফুফার কাছে ফোন দিলাম। তো ফুফা কি করলো, আমাকে বাজে মালের দোকান যেটা মুদি দোকান বলে, মুদি দোকানে চাকরি দেয়। আমাকে অনেকবার আমার বড় বোন চাইছে লেখাপড়া করার জন্য, করিনি, ছেড়ে দিয়ে লেখাপড়া করবো না। তো সে জায়গায় ভালোই চাকরি করতেছি, 2-3 মাস হয়ে চাকরি করতেছি। একদিন রোজার পরে, রোজার ঈদের পরে কুরবানি ঈদের কাছাকাছি, এমন সময় উনি মালিক নামাজ পড়তে গেছে, আমি বোঝে বোঝে ওই যে হেফজে পড়ছিলাম একটু বোঝে বোঝে, হয়তো মাগরিবের সময় ঢুলে ঢুলে ই পড়তেছিলাম, উনারা হয়তো বোঝার ভুল ছিল। উনি আছে আমার মাথায় মানে পিছন থেকে আসে খুব জোরে একটা থাপ্পড় মারে, হঠাৎ করে মাথা যেরকম থাপ্পড় মারলো মাথা ধরে যেরকম ধরে গেছে মাথা। তখন ধরে যাওয়ার পর আমি কিছু করতেও পাই না, সেরকম ওনার সাথে অনেকটা কথা কাড়াকাড়িতে ঝগড়া হয়ে যায়। পরে ঈদের সময় তো নারকেল টারকেল সবকিছু বাইরে রাখতো, মুড়ি দোকানে নারকেল টারকেল রাখতো, এবং ওই নারকেল ছিল প্রায় 30-40টা, 30টা নারকেলের মতো ওনার মুখ বেড়ে মেরে দিই। মেন রোড থেকে এই হাওয়া রোড যেটা ঢাকা চিরাঙ্গা রোড, ওখানে মেন রোডে এখন বর্তমানে রাস্তা ভেঙে পিছনে নিয়ে গেছে বাজারটা। ওখান থেকে মানে চেয়ার টেয়ার ভাঙি, কোনো ওখানে দোকানগুলো বানতো যে কোনো ইয়ে ছিল না, পদ্মা দিয়ে বানতে হয়েছে দোকানগুলো।
ওকে,
ওই এরকম যে পদ্মা রাখতো চেয়ার উপরে, চেয়ার চেয়ার ভাঙি, ওনাকে মারি, ওখান থেকে পালা চলে আসে। পরে বাড়িতে হাতি খাই এরকম অবস্থায়। আমার খালা ওনারা বাড়িতে বেড়াতে আসছে, বাড়িতে বেড়াতে আসছে, আমার নানুর বাড়ি আবার আমাদের বাড়ির পাশে, ওর নানুর বাড়িতে যখন বেড়াতে আসছে আমি বাজারে বসে আছে, একজোড়া পায়ে একজোড়া স্যান্ডেল আছে, গায়ে একটা স্যান্ডেল গেঞ্জি আছে, আর প্যান্ট আছে, আর কিছু নেই। এরকম করে ওস্তা বসে আছে, দোকান দিয়ে বসে আছে, তোমরা চলে আসবে চিটাং, এমন সময় আমি বাজার থেকে বেরিয়েছি, আমি জানি না ওরা চিটাঙ্গে চলে আসবে কিনা, বা ওদের সাথে আমার দেখাও হয়নি, কারণ ওদের কোনো আমি রাগ করে চলে আসছি। আমি বাজার থেকে বেরিয়েছি, ওনারাও বেরিয়েছে, মানে বাড়ির থেকে ওরা চিটাঙ্গে আসবে, আমি সব ওনার সামনাসামনি পড়ি। তোমার আঙ্কেল বলতে থাকে চল তুই কোথায়, আমাকে মেন রোড তো দিয়ে আসিস, তোমরা আবার ঘাড়ে নিয়ে আসছে চিটাঙ্গ থেকে, গাড়ির সামনে বসে আছে আমাকে চল। তখন আমি আমার আম্মুকে বইয়ে গেছিলাম, বা আমি নিজেও যাই না, আমি জানি মিনিট ফোন তো দিয়ে আসে, এরপর যে যখন বলছে তখন গেলাম। তো যাওয়ার পরে সর্বপ্রথম আমি চিরাঙ্গে যখন পৌঁছাই, তখন একজোড়া স্যান্ডেল ছিল, একটা স্যান্ডেল গেঞ্জি, একটা প্যান্ট ছিল আমার। আমার মা বাবাকে না বলে আমাকে চিরাঙ্গে নিয়ে যায়। ওই চিরাঙ্গে যাওয়ার পরে ওনার বাসা যখন ওঠি প্রায় 10-12 দিন থাকে, মানে আমাকে ওই সম্বন্ধে কোনো কিছুই কথা বলতে হতো না, বা আমাকে কি লেখাপড়া করাবে, ওনার চাকরি দিবে, বা ওনার পেটে জব দিবে, কিছুই বলতে পারে না। তো 10-12 দিন প্রায় 15-16 দিন চলে গেছে, শুধু খাচ্ছি, মানে বোঝার কোনো বয়স নেই আমার, বুঝতেছি না কি চলতেছে বাসার ভেতরে। তো এই যা হোক আস্তে আস্তে বুঝলাম যে এই কর্মজীবনটা কি আসলে, আমাকে বাসায় থাকতে হবে।
ওকে,
বাসায় মেয়েদের মেয়েদের বাজার করে দিতে হবে, মেয়েদের কি লাগবে কাঠ লাগবে, কাঠগুলো রেখে দিয়ে আনতে হবে।
কোন মেয়েদের এটা,
যারা লেখাপড়া করতে যাই,
তখন আপনি মেয়েগুলো দেখেননি? মেয়েগুলোকে আপনি কোথায় দেখছেন?
এই মেয়েগুলোকে দ্বিতীয়বার যখন আমি ওনাদের বাসায় যাই তখন
আপনার খালার বাসায় দেখছেন? প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, কারণ বিরতির শব্দ আপনারা শুনতে পেয়েছেন। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স জাহাবলি বসত্ব বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে জামশেদ এবং তার স্ত্রী রয়েছে, এবং জামশেদ কনফেস করছে পুরো দুনিয়ার সামনে তার নিজের জীবনের ভুলগুলো। 22-24 বছরের এই জামশেদ জীবনে কত বড় অপরাধ করেছে এবং তার পেছনে যে ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা, এবং এখন ধীরে ধীরে অপরাধের ভেতরে চলে যাওয়ার বিষয়গুলো আমরা জানবো। মাত্র 4 মিনিট পরে ফিরে আসছি। ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলি www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরছি 4 মিনিট পর।
Royal Tiger Dream presents Jaha Bolibo, Shopto Bolibo. Recharge yourself. চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Music Highway, Route 892. It's a race to the finish line. Destination ABC. Stay tuned.
Royal Tiger Dream presents Jaha Bolibo, Shopto Bolibo. Recharge yourself.
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন আজকে জামশেদের কনফেস, সাথে রয়েছে তার স্ত্রী। জামশেদের কাছে আবারও ফিরছি, আর যারা এখানে এসে কনফেস করতে চান প্লিজ কল আস। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ফিরছি জামশেদের কাছে। জামশেদ, তারপর মনে প্রশ্ন জাগতো না যে মেয়েগুলো কারা?
সাহস করতাম না,
কখনো সাহস করতেন না?
সাহস করতাম না, কারণ খুব ছোট, ওদের কাছে আমি বলতে পারতাম না।
আচ্ছা, কি দেখতেন আপনি সময়টাতে মেয়েদেরকে?
মানে একটা লোক আসলো, একটা রুমে গেল, বা পাঁচ পনেরো মিনিট বাধা ঘন্টা থাকলো,
আপনার খালার বাসায়, আপন খালার বাসায়,
আপন খালার বাসায় চলে গেল, ওনার হাতে টাকা দিয়ে গেল। মানে আস্তে আস্তে শিখতেছে জিনিস।
মানে আপনার কখনো কৌতূহল হতো না যে মেয়েগুলো একটা রুমে যাচ্ছে, তারপর আবার টাকা দিচ্ছে?
হ্যাঁ, আস্তে আস্তে কৌতূহল হতো, বলতো যে টাকা দিচ্ছে কেন, এগুলো আমি ধীরে ধীরে জানতে পারি আর কি।
আচ্ছা,
বা আপনার সবাই একসাথে বসতে কথায় কথায় উঠে আসছে, তখন আমি ওই ফিজিক্যাল সম্পর্কটা জানতাম, বুঝতাম না। নিজে যেদিন বুঝতেছে সেদিনই নিজের ইয়ে হয়ে গেল। পরে দোকানে টোকানো পাঠাইতে বুঝতাম না, আমার হাতে কোনো সেল ফোন ছিল না। পরে আস্তে আস্তে আমাকে একটা সেল ফোন দিল, মানে দু এক মাস পরে একটা সেল ফোন দিল। ওটা দেওয়ার মানে যে মেয়েরা ঢাকাতে কোনো মেয়ে গেলে সকালবেলা ওদেরকে রিসিভ করা, গেস্টদেরকে বাসন না তুললে ওদেরকে রিসিভ করে।
তখন কি আপনার পড়াশোনা বন্ধ করে দিয়েছে?
হ্যাঁ,
পড়াশোনা বন্ধ, এই কাজগুলো করো,
এইগুলো স্কুল করো।
আপনার খালারা ছোট ছেলে মেয়ে ছিল আপনার মতো বয়সে? আপনার বয়সই
না,
তাহলে
অনেক ছোট,
অনেক ছোট ছিল।
এই চার বছর, মানে আমি যখন যাই ওই বেশি হবে না বয়স, এখন পাঁচ বছর হবে
এরকম
এরকম।
ওকে,
তো এরকম করতে করতে মানে ওই লাইনে সবকিছু জানা হয়ে গেছে। আমার আট বছর বয়স, মানে ছয় থেকে সাত মাসে সবকিছু ক্লিয়ার হয়ে গেলাম।
ওকে,
যে আসলে জগৎটা কি, বা এই লাইনটা কি, এই লাইনে কি হয়, এগুলো জানা শুরু করলাম।
ক্লিয়ার হলেন, কি জানলেন আপনি?
যে একটা রুমে একটা মেয়ে গেলে ফিজিক্যালি কোনো সম্পর্ক হয়।
আচ্ছা,
পরে ওই লোকটা ১,০০০ বা ১,৫০০ যাই টাকা দেয়, ওনার হাতে দিয়ে যায়, ওখান থেকে ৫০০ টাকা মেয়েকে বেনিফিট দেয়। মেয়েদের ১০টা কাজে ১টা টাকা কাটা হয়। ওইরকম সবকিছু ক্লিয়ার হয়ে গেলাম। আর দারালের বিল ৫০০ টাকা রাখা হয়, মানে ওইরকম ওই লাইনের সম্পর্ক কিছুটা হলো আইডিয়া হয়ে যায় আর কি।
ওকে ওকে,
পুরোপুরি না হলো কিছুটা হয়ে যায়। ওনার সাথে থাকলাম, করতেছি। ওই একদিন রোজার মাস, আমাদের বাসার ভিতরে ওনারা মার্কেটে চলে যায়, আমার খালার, আমার খালু। আমার খালার খুব শৌখিনতা বেশি, উনি যা টাকা পাবে রাখবে না, উড়াবে, মানে ঘুরবে বেশি, ঘুরার শখ বেশি, কাপড়ের বেশি, অনেক কিছু শখ বেশি, মানে ওনার শৌখিনতা বেশি। আমি যখন বাসায় একা থাকি, তখন আমি সবকিছু মানে গ্যাস রিসিভ করে কিভাবে মেন্টেন করে, কিভাবে একটা মেয়েকে রুমে পাঠাবো, কিভাবে গেস্টদের সামনে মেয়েগুলো কিভাবে আনবো,
ওদের কিভাবে আনতেন,
মানে সবাইকে এক রুমে বসাতাম।
খালার বাসা কি বড়? খুব বড় বাসা ছিল?
হ্যাঁ, ফ্ল্যাট বাসাতেই এগুলো হতো।
ওকে, কয় রুম ছিল আপনার বাসার খালার বাসাতে?
তিন রুম, ডাইনিং এক রুম, কিচেন, এগুলো বাদ দিয়ে তিন রুম ছিল। একটা হলো, তিনটা রুমে এই বেশিরভাগ এরকম। তো তিন মাস বা একটা বাসায় তিন মাস ছিলাম, বা একটা বাসায় ছয় মাস ছিলাম।
বাসা চেঞ্জ করতেন
প্রতি মাসে, বা তিন মাস পর পর বাসা চেঞ্জ হতো,
খালার বাসা।
হ্যাঁ, বাড়িওয়ালা জানতো, বাড়িওয়ালা না জানলো মহল্লার ছেলে পেলে জানতো, থানা জানতো, তারপরে ডিবি বলেন পুলিশ বলেন বেশ রকম সবাই জানতো। ডিবি কো টাকা দিতে হয়, ডিবি পুলিশ কো টাকা দিতে হয়।
ওকে ওকে
দোতলায় নিচতলায় আরেকটা বাড়াটি ছিল, সেম মানে সেম বাসায় আমাদের মতন ব্যবসায়ী করে। তো এরকম ওদের সাথে একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ীকে নাও দেখতে পারে। আমার কালো কালো যখন মার্কেটে যায় নিচ থেকে হয়তো কে ইনভেশন দিয়েছে, ওখান থেকে 12 জন ছেলে উঠে আসছে আমার বাসার ভিতরে। তখন আমি বাসায় একা, 5টা মেয়ে আছে বাসার ভিতরে, বাসার 5টা মেয়ে আছে, আর একটা গেস্ট আছে খুব মানে নামি দামি বলতে কি অনেক টাকা পয়সা ওলা লোকটা,
এই হাইফাই ওয়ালা গেস্ট,
হাইফাই ওয়ালা গেস্ট।
ওকে,
উনি বাসায় যখন আসেন তখন ওখান থেকে 12 জন ছেলে উঠে আসে নিচ থেকে, এবং ওরা বলতেছে মোহল্লার ছেলে হলে তো টাকা পয়সা দেওয়া হয়।
ওকে,
মানে আমার খালা আবার বাড়ির থেকে যাওয়ার সময় মরিচ নিয়ে যায়, ওটি চুরাইয়া মার্কেটে চলে গেছে গুজার মাসে আর কি, এরকম সময় বাসা আমি একা, আমি কি করবো আর, সবার থেকে সবকিছু নিয়ে গেছে আমার হাত থেকে। আমি জাস্ট আমি একবার বলছিলাম যে ভাই আমার সিমটা খুলে দিয়ে দেন, উনি আমাকে গালবারে খুব জোরে একটা থাপ্পড় মারে, চোখগুলো লাল লাল হয়ে রয়েছে, মানে একটু কালো টাইপের হয়তো গাঁজা টাজা খেয়ে আসছে না সাথে মতো লাগতেছে ওইরকম। গালবারে যখন আমাকে থাপ্পড় মারে আমার না খুব রাগ হয় তখন, রাগার পর আমি পিছনে হাত ফিরে আস্তে আস্তে পাক কেচেন ডোকের দিকে যাই, পাকঘরের দিকে যাই। ওখানে যাই দেখি মুচুরগুড়ির ডিব্বাটা, মুচুরগুড়ির ঢাকনাটা উল্টানো, আস্তে করে ডিব্বাটা পিছন থেকে নিয়ে আসলাম, মানে পিছন দিয়ে এভাবে চলে আসলাম। হয়তো মেয়েগুলো বলতে পারিনি, ইশারা করে বলছে যে একটু পিছনে যান, হয়তো ওরা বুঝছে, কারণ এই লাইনের ইশারাটাই বেশি বোঝে, চোখের কাহিনী বা হাতের ইশারাটা বেশি বোঝে। ওদেরকে যখন এরকম বললাম ওরা সবাই পিছনে চলে যায়। 12টা ছেলে সামনের রুমে, টাকাও গমতেছে আলমারির থেকে, আমার ওনার যে স্বর্ণগুলো ছিল ওগুলোও গমতেছে, মানে সবকিছু গুছাচ্ছে আর কি ওরা। এমন টাইমে ডিব্বাটা নিচে রেখে মোচর করে মালা শুরু করলো 12 জন ছেলে, চোখে বন্ধ করলাম তো ওরা তার চোখে মুখে কিছু দেখতেছে না, চোখ বন্ধ করে মিললাম। পরে বাসায় আমি তোর ক্রিকেট খেলতাম তখন, রোডের মাঝখানে ক্রিকেট খেলতাম, তো এই বাবা স্ট্যাম্প ছিল, স্ট্যাম্প দিয়ে খুব জোরে জোরে বাইরে গেছি।
12 জন রে?
12 জন খুব জোরে জোরে, যেতেটুক শক্তি ছিল গায়ে, শুধু করে একজন গেস্ট ছিল আমার।
হাউ ডেসপারেট ইউ আর, গেস্টের কি হচ্ছিল?
ওনার থেকে সব থেকে নিয়ে গেছে, উনি ডাকায় টাকায় টাকায় ছিল।
তারপর কি হলো? এরকম পিটার
পর আমার আঙ্কেলকে ফোন করলাম, মোবাইলটা বাইরে দিয়ে লক করে দিছি, গ্যাস বাইর করে বাইরে দিয়ে লক করে দারোয়ানকে বলে, যে দারোয়ান ছিল বরিশালের, তোমাকে বললাম যে চাচা আমি আসা এক মিনিটে গেট খুলবেন না,
মানে ওরা ভিতরে 12 জন ভিতরে,
12 জন আমার ফ্ল্যাটের ভিতরে, আমি দোতলা
মেয়েগুলো
মেয়েগুলো সব মেয়েগুলোর এক রুমে তালা মারি রাখছে, আর ওরা ধনী যা করার করে ফেলো, পরে একটা দেখা যাবে। তারপর নিজের নামে আমার মোবাইল নিয়ে আঙ্কেলকে ফোন করলাম, আঙ্কেল ফোন করে আবার ওখানে থানা, যে থানা ছিল ওখানে সেখানে অফিসারকে ফোন করে উনি গাড়ি করে আসে, 12 জনকে নিয়ে যায় ছিনতাই মামলা দিয়ে দেয়, কারণ আমরা তো থানাকে টাকা দিচ্ছি।
হোয়াট আ স্টোরি। মেয়েগুলোকে ছেড়ে
যায়? মেয়েগুলো তো
কিছুই করবে না, বিকজ আপনারা টাকা দেন,
টাকা দেন, ওরা তো পরিচিতই, যখন দিল তো ছেলেদেরকে নিয়ে যায়। তখন থেকে আমার খালার আমার খালার আমার প্রতি একটা বিশ্বাস জন্মে যে ও এটা পারবে, বা ওরে যে কোনো কাজে দিলেও ফেলবে না। ওরকম করতে করতে
ওই যে আপনার থাপ্পড়টা মারছিল, ওই থাপ্পড়টা না মারলে তো আর এই অ্যাকশনটা
হতো না, ওইটাই আমার মানে আমার গায়ে কেউ আমার মা ধরে বকা দিলে বা কেউ আমাকে মারলে তখন আমার মাথায় খুব হড়ে হয়ে যায়, আমি একদম বুঝি না বুঝি না অবুঝ ছেলেদের মতো থাকি।
প্রিয় শ্রোতা, আমরা একটা বিষয়ে আপনাদের প্রথমেই নোট করে নিতে চেয়েছি, সেটা হচ্ছে আমাদের সঙ্গে আছেন ডক্টর তাজুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর। তো তিনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ডক্টর তাজুল ইসলাম শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আজকে ইন্ট্রোতে আপনার পরিচয় করিয়ে দিই, কিন্তু বরাবরের মতো আপনি আমাদের সঙ্গে আছেন, শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। এবং এই যে বিষয়টা আপনি শুনলেন, এই বিষয়টা নিয়ে আমি আপনাকে শেষে আপনার কাছ থেকে নোট রাখার জন্য রিকোয়েস্ট করছি। আমি জানতে চাইব যে এই যে বিশেষ বিশেষ কিছু ব্যাপার, অনেকে দেখা যায় মাকে নিয়ে কোনো কিছু বললে সঙ্গে সঙ্গে হট হয়ে যায়, অনেকেই গায়ে হাত তুললে সঙ্গে সঙ্গে মারাত্মক রকমের আচরণ করতে থাকে, এগুলো কোনো ধরনের মানসিক রোগের মধ্যে পড়ে কিনা এবং পড়লে এটার কোনো ট্রিটমেন্ট আছে কিনা?
আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়ে আপনাকে একটু পরে জানাবো।
ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। জামশেদ, তারপর
তো এগুলো যখন আস্তে আস্তে ওইটা কাজটা করার পর যখন আমার কাছ থেকে বিশ্বাস করা শুরু করলো, তো দেখা যাচ্ছে বাসার ভিতরে আমাকে একা রেখে ওরা চলে যায়, মানে কারণ ওইটা পারবে, ওটার প্রতি একটা বিশ্বাস জন্মিয়ে গেছে ওদের আমার প্রতি, যেটা পারবে। তো এক মোবাইল তখন ফার্স্ট ছিল একটা, একটা থেকে দুইটা, দুইটার দিকে এরকম করতে করতে সাতটা মোবাইল পর্যন্ত ইউজ করছি আমি একসাথে। সাতটা নর্মাল সেট ছিল এরকম, তো এরকম যখন ইউজ করতে দিলাম দেখা যাচ্ছে যে ছয়টা মোবাইলে আমার এরকম একটা টেবিলের উপরে থাকতো, আমি ফোন মানে ওরা ফোন করতো, একরকম ফোন ফোন রিসিভ না করতো আরেকটা ফোন আসতো,
মানে মেয়েরা ফোন করতো,
ছেলে ক্লায়েন্ট সবাই জায়গার থেকে মেয়ে রিসিভ করতে হতো। এমনকি আমার মনে হয় যে বাংলাদেশের কোনো জায়গা থেকে মেয়ে যায়নি। তো তখন রমজান মাসেই, তো তখন আমাদের বাসার ভিতরে রাত্রের বেলায় ঘুমাই দিয়েছিলাম, তখন আমার পাশে একটা মেয়ে শোয়া ছিল, বান্ধবী হতে পারে বা বন্ধু হতে পারে, তখন আমি ভালোবেসে বেশি একটা ইয়ে করতাম না। তো ওরা যখন একজনের উপরে একজন, তখন আমি ওদের পাশের সবা, কিন্তু ওরা ফিজিক্যাল কোনো কিছুই করতেছে না, মানে ওদের মজা মস্কারে যাই বলে যেটা করতেছে আর কি। আমি ঘুমের ভাব ধরা ওটাই মনে হচ্ছে যে দেখছি এমন কিছু। ফলে যাই হোক, ছেলেটা যখন চলে যায়, তখন আমি মেয়েটার গায়ে আস্তে করে পা দিই, তখন উনি দেখলাম যে কিচ্ছু বলতেছেন না, প্রায় আস্তে আস্তে হাতটাও যায়, তো উনি ভাবতেছে হয়তো ঘুমের ভাব ধরে যাচ্ছে, কিন্তু আমি সবই দেখতেছি। তো এক পর্যায়ে উনি আমার গায়ে চলে আসে, তখন আমি একদম ফ্রি হয়ে গেলাম ওনার সাথে, যে আসলেই কিছু একটা ওনাকে করা যাবে। তখন ওনার সাথে আমার একটা ফিজিক্যাল হয়ে যায়।
কত বছর বয়স তখন আপনার?
8 বছর বয়স।
8 বছর বয়সে আপনি এই লাইনে চলে গেলেন?
তখন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার খালা বলতেছিল এক গ্লাস দুধ নেওয়ার জন্য, তো দুধটা যখন আমি ওনার সামনে নিয়ে যাই, মেয়েরা যখন আমার সামনাসামনি পরে, আমি মেয়েটার চোখের দিকে তাকাতে পারি না,
লজ্জা পাচ্ছিলাম,
লজ্জা পাচ্ছিলাম। তো তখন আমি বাসা থেকে বেরিয়ে যাই। পরে আমি প্রত্যেকদিন বিকেলবেলা ক্রিকেট খেলতাম, আমাদের বাসা থেকে বেরিয়ে একটা রোড আছে, রোডের মাঝখানে শুধু বালু, ওখানে ক্রিকেট খেলতাম ছোট বড় সবাই মিলে, আবার নিচের দেচালা ছেলেরা থাকতো সেদেরকে মিলে ক্রিকেট খেলতাম। তো বাজে আড্ডা যাই বসে খেলতাম, তো বালু টালু চোখে পড়লে চোখ লাল হয়ে থাকতো। আমি বাসায় প্রত্যেকদিন খেলে আমার খালা বলতো আমি নাকি গাঁজা খেয়ে আসছি, ক্ষতি গাঁজা খেয়ে আসছি, চোখ লাল খেলো, মানে ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে বদনামের বাজি হচ্ছে।
খালা এই ধরনের ব্লেম দিত?
ব্লেম দিত, তুই গাঁজা খেয়ে আসছিস। তখন কিন্তু আমি সিগারেটও খেতাম না। তো 2-3 মাস শোনার পরে বিরক্ত হয়ে গেছি যে আমি এটা খাই না, সিগারেট পর্যন্ত খাই না, উনি আমাকে এটা বদনাম দেয় কেন?
আপনি যে কাজগুলো করাতেন, মানে ক্লায়েন্ট ধরে নিয়ে আসতেন, ক্লায়েন্ট যেটা করতেন ওটা করতেন, ফোন ডিল করতেন, সবকিছু আপনি করছেন, খালা শুধু ফ্লাইট নিয়ে দিয়েছে,
ফ্লাইট নিয়ে
যেতে আপনাকে টাকা পয়সা দিত?
মাসে 3,000 টাকা বেতন দিত,
মাসে 3,000 টাকা বেতন দিত। আপনি কি এই 2 নম্বরই করে টাকা পয়সা নিতেন, সরাতেন?
সরাতাম না, কিন্তু আমার যারা গেস্ট ছিল, আমার খালারাও কেউ জানতো না, বাট আমার ফ্যামিলি কেউ জানতো না, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করছিলাম, ওখানে আস্তে আস্তে প্রায় 47 লাখ টাকা আমার জমা করছিলাম।
47 লাখ টাকার মতো আপনি জমা করেছিলেন কিভাবে, মানে এদের কাছ থেকে টিপস নিয়ে নিয়ে?
টিপস নিয়ে নিয়ে বা আমার ফ্যামিলিকে দেখাতাম, যদি আমি সারা মাসে প্রায় 50-60 হাজার টাকা ইনকাম করতাম, আমার ফ্যামিলিকে দেখাতাম 5,000 টাকা, ফ্যামিলি জানতে না, কারণ বেতন তো দিচ্ছে ওখানে।
ও মাই গড। ওকে, আপনার স্ত্রীর কাছে আমি একটু যেতে চাই, আপনার স্ত্রী এতক্ষণ যাবৎ শুনছে, মুন্নি 47 লাখ টাকা ও জমা করেছিল ব্যাংক অ্যাকাউন্টে, এটা কি আপনি জানতেন?
হ্যাঁ বলছে,
বলেছে আপনাকে? এখন পর্যন্ত যতটুকু শুনেছেন ওর শৈশব থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা বিষয় আপনি জানতেন?
হ্যাঁ একদম রাতে সব বলছে,
এখন পর্যন্ত যারা জানেন সবই জানেন আপনি? ওকে ঠিক আছে, আমরা যাই আরো সামনের দিকে। টাকার জায়গায় আমি আরো একটু পরে আসতে চাই। আপনি যেটা বলছিলেন যে খালা প্রতিদিন বলতো যে আপনার চোখ লাল,
চোখ লাল গাঁজা খেয়ে আসছে, তো প্রায় 2-3 মাস যখন একাদশে বলতো তখন খুব খারাপ লাগতেছিল। আমার ছোট খালা যেটা, ওনাকে সামনে নিয়ে বাসার ছাদের উপরে যাই আমি একদিন ঠিকই গাঁজা টেনে আসছি, মানে ওনার কথাটা বিরক্ত, মানে বলতেছে প্রত্যেকদিন আসতে খেয়ে দেখে আসে যে কি বলে। ঠিক সেদিন আমার খালার সামনে ছিল ছোট খালা, ওনার সামনে ওনাকে ছাদে রেখে আমি গাঁজা খাইছি, গাঁজা খাওয়ার পর বাসায় গিয়ে সেদিন আমার খালা বলে না যে আমি গাঁজা খেয়ে আসছি,
সেদিন আর বলেনি সে। ওকে,
পরে আমার ছোট খালাকে বললাম, মানে একা রুমে নিয়ে, যে খালা কি করবো এখন বলেন, আপনার ডিসিশনটা আমি কি করবো? উনি আমার প্রত্যেক দিন বলে আমি গাঁজা খেয়ে আসছি, গাঁজা খেয়ে আসছি। আজকে যখন আপনার সামনে আমি গাঁজা খেয়ে আসছি, তখন উনি আমাকে কিচ্ছু বলবো না যে গাঁজা খেয়ে আসছি।
ওকে,
এগুলো বলাতে তখন ওনারও কোনো জবাব ছিল না, বলে নাই। পরে আমি ওখান থেকে বেরিয়ে আসলাম, পরে আস্তে আস্তে সিগারেট ধরলাম। এই হিন্দুদের একটা কথা আছে যে 12 মাসে 13 পূজা, আমার 12 মাসে 14 বারই ওনাদের কাছ থেকে চলে আসছি, রাগ করে জিত করে,
খালাদের কাছ থেকে।
হয়তো আমি বেশি বিশ্বাস করতাম আমার খালুকে, উনি খুব ভালো, ওনার ফ্রেন্ডরাও জানে, সবাই জানে, ওনার মতন মানুষ হয় না। আমি মনে করি উনি একটা ফ্রেস্তা আমার জীবনে।
তাহলে উনি ফ্রেস্তা হলে ওনার ওয়াইফ এই ধরনের কাজ
উনিও করতেছে, পেটের দায় যায় যেটা করতেছে আর কি, উনিও করতেছে। ওনার কোনো উপায় ছিল না, উনিও এটা করতেছে। কিন্তু বিশ্বাসের প্রতি, মানুষের প্রতি যে ভালোবাসা, আন্তরিকতা ওনার আছে, সেটা মানে অনেক, আমি ওনাকে ফ্রেস্তার মতন জানি।
মানে এই জিনিসটা অন্য কারণেই।
আমি যখন মানে কোথাও রাত্রে খেলা হচ্ছে, উনি আমাকে টাকায় নিয়ে বন্ধুর মতন পাশে বসাইতো, সিগারেট খাওয়া টাকা না থাকলে ওনার থেকে নিয়ে টাকা দিয়ে চালাইতো। মানে ওরকম আমাদের বন্ধুত্বের মতো ছিল আর
কি।
পরে এরকম ওখান থেকে যেভাবে ক্রাক ট্রাক করে ঢাকায় চলে আসলি খেলার সাথে, পরে আবার মাকে ফোন করে বা নানুদেরকে ফোন করে আমাকে যেভাবে চিরাং নিয়ে যেত, মানে নিয়ে যেত, মানে আসলে 5-6 দিনের ভিতরে আবার চিরাং নিয়ে যেত, এরকম করতো। যখন ওখান থেকে ক্রাক ট্রাক করে চলে আসছি নারায়ণগঞ্জে আসি, তখন ওই নারায়ণগঞ্জে দিঘির চাঁদপুর বলে ওখানে একটা মাছের পদার্থ চাকরি করতাম, মাছের পদার্থ থেকে সিগারেট ধরে আর কি। ওখানে ওই মাছের যে খাবার দিতে হয়, রাতে দেখতাম 40-50 গ্রাম ওই মুরগি জবাই করার পরে পেটে যে আতরে গুজরে আছে গুলো, বা গরুর পচা পাঙ্গাস মাছ, তেলাপোয়া, রূপচাঁদা মাছের খাবার দিতে হয়তো, তখন ওই গন্ধটা সহ্য না করতে পারলে ঘুমে চলে আসতো। ওখান থেকে আস্তে আস্তে সিগারেট ধরা,
সিগারেটের স্মেলটা নাকে লাগে,
ওই গন্ধটা নাকে না আসে। মেয়েদের সাথে ফিজিক্যাল করতে হলে যে সর্বপ্রথম ইয়াবা চিনে আমি 12 বছর বয়সে,
কিভাবে
মানে একটা রুমে বসে বসে মেয়ে ছেলে, আমার একটা মামা বলেই ডাকে ওনাকে,
জি,
চিরাঙ্গেরই যে কোনো একটা জায়গার উনি এক জায়গায় বসে এগুলো খাচ্ছিল। ওই তিন চার তখন ইয়াবা কি জিনিস, তো বসে যাবেন এগুলো খাচ্ছে, আমি শুধু লাল লাল ট্যাবলেট দেখতেছি কিছু, আমি মনে করছি ব্যথার ট্যাবলেট হয়তো আগুন দিয়ে পুড়ে কিনে খাচ্ছে এগুলো। ওরকম অবস্থায় লোকটা হিন্দু ছিল দাদা, ওনার একটা প্যাকেট ছিল, জিপার ছিল যেটা বলে, জিপারে প্রায় 20-30টা,
ওকে,
ওরকম বসে খাচ্ছে। বাট মেয়েরাও দেখি খাওয়ার জন্য পাগল, বাসাতে কেউ নেই, আমি কিন্তু সেদিন আমি খাই না এগুলো, কারণ কখনো দেখিও নেই। আমি ওনাকে বললাম যে মামা এগুলা কি, এগুলা ইয়াবা, ইয়াবা কি? তারপরে মেয়ে একটাকে দিয়ে যায়, তানিয়া নামের একটা মেয়েকে দিয়ে যায় কয়েক পিস খাতে খাওয়ার জন্য। তো সেদিন আর আমি বেশি কিছু বলিনি। তো মেয়েটা যখন রাত্রে খাচ্ছিল, মেয়েটা খুলনা বাগেরহাটের বাড়ি, অনেক সুন্দরী মেয়েটা, বর্তমান মেয়েটা ইতালিতে থাকে।
ওকে,
তো মেয়েটা যখন রাত্রে উঠে খাচ্ছিল, আমি পাশে ছিলাম,
ও আমাকে, কি আপনাদের ওই অ্যাপার্টমেন্টে?
অ্যাপার্টমেন্টে,
ওকে,
ওখান থেকে উঠে মেয়েটার সাথে বসছি। তো মেয়েটা বলে একটু খাবেন, বলতেছি না কার খান না, মানে ওর তো কথা বলার সঙ্গী লাগবে একজন, এটা খালি তো আর ঘুমানো যায় না। তো ওর কথা বলার সঙ্গী কেউ নেই, তো ও আমাকে যাচ্ছিল ওর কথা বলার সঙ্গী বানানোর জন্য। এরপর যে হোক, ওর থেকে মানে অনেকক্ষণ বলে যে ভাই খান, ভালো লাগবে, ঘুমাসবে না। আমি খাচ্ছিলাম না, যখন ফিজিক্যাল কোনো সম্পর্কের কথা বললো, তখন আমি এটাকে,
মানে মেয়েটা আপনাকে অফার করেছে,
অফার করেছে, তখন বলে যে এটা খেলে হয়তো এরকম ভালো লাগতে পারে, তখন বলে কিছু কিছু খাবো না। আমি ইয়াবা তখন সর্বপ্রথম নিতে পারতাম না, উনি আমাকে একটা কাঠ দরকার দিল মুখে, তো নিচ্ছিলাম, নিতে পারি না, অর্ধেক না অর্ধেক ফেলে দিয়ে অবস্থায় আর কি। তো বলতো যে খান, ভালোভাবে নিলে ধুমাটা গিলে ফেলেন, ওইরকম করতে। সেদিন জীবনের সর্বপ্রথম নিচ্ছিলাম, একটা নিলে তো ঘুম হবে না, হাজার টানা দিলে পরে সারা রাত ঘুম হয় না, প্রচন্ড খারাপ লাগতেছে। আবার মানে খারাপ লাগতেছে বলতে মাথা ঘুরতেছে। তো অনেকক্ষণ যখন বসেছিলাম, যখন আরেকটা নিলাম, তখন খুব আস্তে আস্তে রিল্যাক্স, মানে খুব ভালোই লাগতেছিল, ভালো লাগতেছে, মানে মনে হয় যে মাথা কোনো দিকে ঘুরতেছে না, যা মানে নিজের যা চিন্তা করছে সবকিছুই ভালো লাগতেছিল।
ওকে,
তবে ওনার সাথে রাত্রে ফিজিক্যাল হয়ে যায় আমার, কারণ ওই আমাকে অফার করে এটা খাওয়াইছে।
ওকে,
কারণ ফিজিক্যাল যখন হয়ে যায় ওর সাথে, সকালবেলা ঘুমাইতে তো পাইনি, নাস্তা করতে পারি না, খাইতেও পারি না, ঘুমাই না, কি অবস্থা কেন। পরে আজকে নিলাম, আবার কয়েকদিন পরে সেম আরেকটা মেয়ের থেকে একই স্টাইলে নিলাম, মেয়েদের ওই ইয়াবার প্রতি এমন প্রতি দুর্বল হয়ে গেছি, ইয়াবার নিচ্ছি মানে আমার প্রত্যেক দিনই নিতে হবে এটা।
এরকম লাগলো বারো বছর বয়স থেকে?
বারো বছর বয়স থেকে প্রত্যেক দিনই মূলত নিতে হবে।
ওকে, তার মানে তখন আপনি গাঁজা নিচ্ছেন?
পরে দেখা যাচ্ছে ওইগুলো আর ভালো লাগছে না, বলতেছে নতুন মেয়ে লাগবে।
মানে যারা আপনার বাসায় আসতে দেখে ভালো লাগতো না?
ভালো লাগতো না, নতুন মেয়ে লাগবে।
নতুন মেয়ে কি আপনার জন্য লাগবে নাকি কাস্টমারের জন্য লাগবে?
আমার জন্য লাগবে।
ওকে,
ঠিক আছে। তারপরে প্রত্যেকদিন রাত্রে ইয়াবা খাওয়ার পরে যখন অঘমাগত না, তখন কাজে কাজ ছিল না কোনো, মোবাইল টিপতাম যে রং নম্বরে কোথায় যায় দেখি।
ওকে,
রং নম্বরে যখন ফোন করলাম তখন ইয়াতে কলেজ বলে গোপালগঞ্জে, তখন একটা ওখানে একটা মেয়ের সাথে রং নম্বরে পড়িতে হয়, ওরা জমজ দুই বোন রাখি রোনে।
ওকে,
দুই বোনের কণ্ঠ সেম, তোর সাথে কথা বলার সাথে মানে যেভাবে পরিচয় হওয়ার পরেও আমার সাথে মানে ওনাকে আমি অফার করেছি যে আমি আপনার সাথে আপনাকে ভালোবাসবো বা এইটি। ওর বাড়িতে যখন বিয়ের চাপ দেয় তখন ও আমাকে বলেন যে আমি চলে আসবো, তো চলে আসবো আমি তোমাকে খাওয়াইতে পারবো না। আমি মেয়েটাকে বলছি আমি তোমাকে খাওয়াইতে পারবো না, কি করবো আমি গরিব ছিল। তো বলতে যে তোমাকে আমার খাওয়াইতে হবে না, আমি আমার বাবা আমার বাবার থেকে কিছু টাকা নিয়ে আসবো আর সঙ্গে মানে যা আছে এগুলো নিয়ে ঢাই চলে আসবো।
এর মাঝখানে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলেছেন ব্যাংকে?
হ্যাঁ, অ্যাকাউন্ট করা আছে ব্যাংকে।
এই বুদ্ধিটা আপনাকে কে দিয়েছিল ব্যাংক অ্যাকাউন্টের?
ওইটা আমার এক মামা।
এবং আপনি যেখান থেকে যেটা পাচ্ছেন সেটা ব্যাংকে
জমাচ্ছে?
ওকে,
ওরকম করতেছি। তুই পুরো কি করলো, ওর মা বাবার থেকে প্রায় 2 লাখ টাকা মতো নিয়ে আসছে, আর এমনি সৈন্য মনে হয় 9 ভরি না 10 ভরি মতো নিয়ে আসছে
চুরি করে।
চুরি করে
দেখা হয়নি?
দেখা হয়নি কখনো। নিয়ে কক্সবাজার চলে আসছে।
ওকে,
এবং ওকে নিয়ে কক্সবাজার যাই। তখন
কত সালের ঘটনা এটা মনে আছে সালটা?
সালটা তো
আপনার বয়স কত তখন?
তখন 12-13 হবে।
12-13 বছর বয়সে আপনি ঘটনা ঘটিয়ে ফেলেছেন? ওকে,
যখন মেয়েটাকে নিয়ে আসি, মেয়েটাকে চলে আসে কক্সবাজারে। কক্সবাজারে আমার চাচা একটা হোটেলে চাকরি করতো, উনি চাচার কাছে একটা জায়গায় থাকতাম।
জি,
পরে ওকে বললাম যে কি করবো, দেখো তুমি তো এখন চলে আসছো, এখন আমাদের বিয়ে করার দরকার, বা বিয়েতে আমাদেরকে এখন কেউ বিয়ে করাবে না, তুমি তোমার মতো করে থাকতে হবে, আমি আমার মতো করে থাকতে হবে। কেউ দেখলে বা রাস্তাঘাটে খুব পুলিশে জিজ্ঞাসা করলে যে 12 বছর বয়সে তুমি বিয়ে করলে কি হবে, সেটার বেশ একটা ব্যাপার আছে বা এরকম কেউ মানবে না, ওকে রাত্রে বুঝাচ্ছিলাম এগুলো। তো রাতে যখন বুঝাচ্ছিলাম ওকে, যে কারণে পড়ায় টড়ায় বা ফার্ম টার্ম দিয়ে এই লাইনটাতে নিয়ে আসি।
এই মেয়েটাকে এই লাইনে নিয়ে আসে?
হ্যাঁ, এরকম 17-18 মেয়ে নিয়ে আসে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে আরেকটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে। জামশেদের জীবনের অপ্রিয় সত্য এখানে উন্মোচিত হচ্ছে, এবং যেটা বিলিভ করা আসলেই খুব কঠিন, কিন্তু কথা হচ্ছে যে পরিবেশ পরিস্থিতি মানুষকে কোন জায়গাটায় নিয়ে যায় সেটা আসলেই অচিন্তনীয়। কোনো মানুষ ইচ্ছা করে খারাপ হয় না, কোনো মানুষ ইচ্ছা করে বিপদে আসে না। কেবলমাত্র একজন মানুষ বিপথে পা বাড়ায় তখনই যখন তার একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড তাকে সেই পথে যাওয়ার জন্য বাধ্য করে। যারা এরকম ভুল করেছেন, অপরাধ করেছেন, এবং অনুশোচনার জায়গা থেকে, বিবেকের জায়গা থেকে লাখো মানুষের কাছে বলতে চান কি ভুল করেছিলেন, কেন করেছিলেন, এবং তার পরিণতি শেষ পর্যন্ত আপনার জীবনে কি হয়েছিল, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। এই নম্বরে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, এবং তারপর ফোন নাম্বার থেকে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। এছাড়া চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে গিয়ে আপনারা আজকের অতিথিকে দেখতে পাবেন। আমরা ফিরে আসছি ঠিক রাত 1টার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গেই। 5 মিনিটস এর ব্রেক। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
এখন সময় রাত একটা। প্রপার্টি লিফ্ট ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
জামশেদ রয়েছে আজকে নিজের জীবনের অপ্রিয় সত্য নিয়ে, তার সস্ত্রীক মানে স্ত্রী সহ। চলুন জামশেদের কাছে আমরা এগোনো থেকে। জামশেদ, যেখানটায় আমরা ছিলাম, আপনি যেটা বলছিলেন যে একটা মেয়েকে ভুলিয়ে ভালি আপনি নিয়ে আসলেন, সে কিছু টাকা পয়সা নিয়ে আসলো, এগুলো টাকা পয়সা তো আপনি আত্মসাত করেছেন?
হ্যাঁ, সব কিছু আমি আত্মসাত করছি। এখন থেকে দেখালাম ওর স্বর্ণগুলো বিক্রি করে দিয়ে, ওকে দেখালাম যে আমার হাতে টাকা পয়সা নেই, এখন কি করবো। বা 20-15 দিনে কি এত টাকা শেষ হয়ে যাবে, ঘুরে ফিরে শেষ। এখন আমরা যদি বিয়ে করি কি করবো, এরকম বলে যে আমরা রাস্তায় বসতে হবে, এখন কি করতে হবে। একটা পথ আছে যেটা আমার একটা ফ্রেন্ড জানে, ওরকম বুলাইয়া তুলে রাজি করাইলাম যে তুমি এই কাজটা করো, হয়তো আমাদের কিছু টাকা পয়সা হবে, আমরা আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত যেতে
পারবো।
আমি ওকে এই কাজটা করাই।
ওকে,
পরে এই কাজটা দেখো,
মেয়েটার বয়স ছিল কত?
মেয়েটার বয়স আমার মতনই হবে, বেশি হবে না, আমার থেকে একটু বড় হবে আর কি, ওরকমই হবে। আর ওকে যখন এই কাজটা যখন দিই, তখন আমার তো একটু খারাপ লাগে যে মেয়েটাকে এত দূর থেকে আনলাম, এতগুলো টাকা পয়সা নিয়ে গেলাম। তো মেয়েটাও কেউ বলছে যে দাদার কাছে ঠিক না, ভালো হবে না, বা তোমার টাকা পয়সা এত সার করতে হবে, তখন ও আমাকে বিয়ের চাপ দেয়। আমি বুঝলাম আমি তোকে বিয়ে করবো কেন, তোমার তুমি মেয়েকে বিয়ে করে আমি বসে বলছো, আমি চল ঠিক নেই ওর কাছে। তখন ও খুব কান্না করে, মানে প্রচন্ড কান্না করে। তখন আমার তো খুব খারাপ লাগছিল, তবু কি করতাম যে আমি ওকে বিয়ে করে আমি বাইরে নিতে পারবো না, সম্ভাবনা আমার এই বসে বিয়ে করা হবে। ওর মেয়েটা চলে গেছে, এখনো হয়তো জানি না কোথায় আছে। ওর ফোন নাম্বার যেটা আছে এটা আপাতত বন্ধ, মানে বর্তমানে জানি
কোথায় চলে গেছে, কি করেছে কিছু জানেন না,
কিছু জানি না। হয়তো এই লাইনে এখনো সে আছে, যদি এই লাইনে থাকি হয়তো কোনো একদিন আবারও দেখা হতে পারে। পরে যখন থাকি, তখন আমার বাসার ভিতরে দারোয়ানকে আমার খালা বললো যে আমার বাসায় কোনো কাজের মেয়ে নেই, একটা কাজের মেয়ে লাগবে। তখন আমাকে আমার খালা একটা দোকান নিয়ে দেয় চা দোকানদারি করার জন্য, কিন্তু বাসা চলতেছে অলরেডি, মানে ওটা হলো আমার স্যাম্পল চা দোকানদার,
মানে আলটিমেটলি হচ্ছে এটা একটা মানে শো অফ
চা দোকান করছিলাম। তখন বাসায় একটা মেয়ে এনে দেয়, এতটুকু মেয়েটা, মেয়েরা খুব তাড়াতাড়ি লম্বা হয়, এতটুকু মেয়েটা কাজের মেয়েটা। তখন ওই মেয়েটার মাও নেই বাপু নেই, মেয়েটার নাম ছিল ময়না। মেয়েটা আমার খালাকে মা ডাকে, আমার আঙ্কেলকে বাবা বলে ডাকে। তো মেয়েরা যখন ধীরে ধীরে বড় হচ্ছে, আর আমি অলরেডি ওই কাজটা করে যাচ্ছি, যা হচ্ছে নিজের অ্যাকাউন্টে রাখতেছি, মাস শেষে আমার খালা বেতন দিচ্ছে 3,000 বাড়িতে, মানে আমার বাড়ি চলে যাচ্ছে, বাড়ির থেকে আমার কেউ চাপও দিচ্ছে না যে টাকা দেওয়ার জন্য। তো আমার ব্যাংকে যা জমা হচ্ছে, এখান দিয়ে দোকানদারিও করতেছে বা ওইটাও করতেছে, এরকম দেখা যাক পরে অনেক গেস্ট হয়ে গেছে আমার। প্রত্যেক দিন 2-100 কাজ করাতে পারতাম।
ওকে,
তখন 100-150 কাজ করা কারো পক্ষে সম্ভব ছিল না, চিনানোর জন্য চিটাঙ্গে খুব মানে ফুটে গেছে আর কি,
মানে আপনাকে সবাই
এক নামেই চিনে, যে আকে সুমনের বাগিনা।
ওকে,
চিটাঙ্গের ভিতরে যারাই এই লাইনটাতে আছে তারা সবাই
এক নামে চিনতো,
এক নামেই চিনতো, এখনো চিনে, আকে সুমনের বাগিনা বলে চিনে সবাই। পরে ময়না যখন আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে, তখন আমি আঙ্কেলকে বললাম যে চা দোকান করবো না, একটা উন্নত কিছু স্যাম্পল নেই, চা দোকান তো আর এত টাকা দেখানো মানুষকে সম্ভব না। তখন নিউ মার্কেটে, চিরামে নিউ মার্কেটে কালীবাড়ির মোড়ে মেহমান হাসপাতালে একটা মিষ্টি শোরুম নেয়। তখন আমার চাচাতো ভাই ওখানে মাল্টিপার্সে চাকরি নেয়, তো ওর সাথে আমার একদিন ওখানে দেখা হয়। দেখার পর ও বাসা যায়, তখন আমার খালতো বোন যে মেয়েটাকে পাশে, তখন তো আমার বোন ডাকতে হবে, খালতো বোন ডাকতে হবে, যখন মা ডাকছে খালতো বোনটা যখন ছাদের উপরে, তখন ওই আমার চাচাতো ভাইটা দেখে যে মেয়েটা কি, আমি আমার খালতো বোন, কেমন খালতো বোন, বললাম আমার খালতো বোন। পরে ও মেয়েটার জন্য মানে আমাকে অফার করে বলার জন্য, তা আমি ভয়ে বলি না মেয়েটাকে। তো এক পর্যায়ে ওদের সাথে একটা রিলেশন হয়ে যায়। ওরা আমার মোবাইলে যখন ও ফোন করতো, দেখা যাচ্ছে ছেলেটার সাথে আমি রাতে 2টা পর্যন্ত কথা বলতাম, কিন্তু একজন প্রেমিকা প্রেমিকার সাথে কথা বলতো না। তখন
ছেলেটা মূলত কি করতো?
মাল্টিপাসে চাকরি করতো।
ওকে,
ও খুব ভালো। আমাকে কিচ্ছু বলে না, আমার দোকান থেকে ফোন করে নিয়ে গেছে। ফোন করে তখন দোকান থেকে নিয়ে গেছে, ওই ভাত নাড়ে যে ভাতের গাড়ি যেটা বলা হয়, ওই ভাতের গাড়ি দিয়ে প্রচন্ড জোরে আমার পিঠে একটা মারে।
কে মেরেছে?
আমার আঙ্কেল।
জি, খালুক আপনি ফেরেশতার মতো জানতেন?
ফেরেশতার মতন জানতাম,
মানে
কিচ্ছু বলা নেই, কনে অনেক জোরে মারে। তখন খুব খারাপ লাগতেছিল সময়, মানে এত কান্না যে বলার মতন না, কি দোষে লাস্ট বলতেছে, মানে উনি কখনো আমাকে ধমকি দিয়ে কথা বলে নেই। ওরকম মারতে আমি বাসার থেকে রাত করে বেরিয়ে আসছি, বেরিয়ে এসে দোকানের সামনে এসে সেটাকে বাংলা মদ বলে, বোতলে করে বাংলা মদ নিয়ে গেছি, প্যান্টের ই করে যে বাসা গিয়ে খাবো। এবার নিয়ে গেছি, তখন বাসা যাওয়ার পর উনি আমাকে বলতেছে এই সমস্যা, এই কথা করুন। বলছে আমি গান দিয়েগুলো কিচ্ছুই জানি না, আমার খালতো বোন বাসাতে নিয়েছে বাঁচার জন্য আমার নামটা ফাঁসাই দিয়েছে। বলছে হ্যাঁ, ও খুব ও জানে। তাই আমি এবার আমার স্বাস্থ্য ভাই এটাকে বাঁচানোর জন্য ওই ময়নাকে দিয়ে, আমার খালতো বোনকে দিয়ে আমার স্বাস্থ্য ভাইকে ফোন করাচ্ছেন যে কালকে শিশু পার্কে দেখা করানোর জন্য। মানে আমার খারাপ প্ল্যান ছিল আমার স্বাস্থ্য ভাইকে মারানোর জন্য।
স্বাস্থ্য ভাই মানে কি? যার সঙ্গে আপনি কথা বলতেন?
যার সঙ্গে আমি কথা বলতাম।
ওকে,
তো ওরা চাচ্ছিল যে ওকে মারার জন্য মেয়েটাকে দিয়ে ফোন করাই, বাট আমার খালতো বোনকে দিয়ে ফোন করাই। ওকে বলছিল যে তুমি পার্কে চলে আসো, কালকে তোমার সাথে আমি দেখা করবো। সেরকম যদি বলছো ভোরবেলা, আমি তো আমি আবার ওখানে বলে আসছি যে আমার গায়ে যদি এক ফোঁটা রক্ত থাকে আপনি ওকে হাত দিতে পারবেন না। তো উনি আবার আমার মাকে ফোন করে কয়ে মাসাদুর কি হয়, কোর ভাই হয়, কয়ে কেমন ভাই, কয়ে চাচাতো ভাই, তবু চাচাতো ভাইয়ের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারবে? আমি বলছি যে হ্যাঁ পারবো, কারণ ওর তো দোষ নেই। আপনার মেয়ে যেহেতু মিথ্যা কথা বলে আমাকে মার খাওয়াতে পারছে, তো আমি তো ওকে মার খেতে পারবো না। ওর তো দোষ নেই, ও আপনার মেয়ে যাতে ওকে ভালোবাসতো, ও ওকে ভালোবাসছে আর কি, এক হাতে তার তালি বাজে না এরকম বলাতে। উনি আমার উপর খুব রাগ, আমার খালা খালু সবাই। তো আমি আর একটা জানি না, ওকে বলছে পরে আমাকে বাসা থেকে বেরোতে দিচ্ছে না, ঘরের দরজা তালা মারে রাখছে, নক করে রাখছে, বেরোতে দিচ্ছে না। যে বলতে হোক আমার আঙ্কেলের বালিশের নিচ থেকে ছাদ নিয়ে রাত্রেবেলা মেরেছে, ভোরবেলা ফজর আরাম দিয়েছে, তখন শীত করতেছে প্রচন্ড শীত, গায়ে শুধু গেঞ্জি আর কিচ্ছু নেই, রাস্তা দিয়ে হাঁটতেছে, কোনো রিস্কওয়ালা মোবাইল দেবে না, কোনো মোবাইল দোকান খোলা নেই শহর এলাকা। তো অনেক ভোরবেলা ওকে ফোন করবো কিভাবে, মাসুদকে যেটি আসিস না, তো আসলে মারবে। আমি ওকে বলছি সকাল 7টার সময় আসার জন্য, কেউ থাকবে না পার্কে, ওকে দেখতে যাবে আমার খালা এরকম। তো এক রিস্কালার দিকে রিস্কও পাই না শীতের বেলা, এক রিস্কালার দিকে আসতেছে, ওকে মানে অনেক কষ্ট করে রাজ্যে চলেছে, ওরা বিশ্বাসও করতে পারে না, কারণ নিয়ে যাবে গাদায় চলে যাবে এরকম মনে করছে। মানে ওনার পা পুঞ্জ তো ধরার পর উনি মিস করলে আমার মতন সুযোগ কিছুতেই করে না। লাস্টে বলতে হবে আমি একটা কল করবো, শুধু আপনাকে টাকাগুলো দিতে দিব। পরে বলছে আচ্ছা ঠিক আছে করো। পরে ওনার হাতে রেখে ফোন কথা বলি, লাউড দিয়ে উনি আমার হাতে মোবাইল দেয় না। আমাকে বলে যে তুই কি করস, কারণ গোসল করতে তুই গরম পানি করে, আমাকে কেন ময়না দেখা করবে নাকি এই পার্কে যাওয়ার জন্য? আমি বলতেছি তুই আসিস না, এই এই ঘটনা এই সমস্যা তোকে মারার জন্য প্ল্যান করছি। তো বলতেছে তুই বাইরে ধারা, আমি আসতেছি বাসা নিচে ধারা, আমি আসতেছি। তো আমি বাসা নিচে দাঁড়াইছিলাম, ও আসতেছে। তো আমাকে নিয়ে আবার সদরঘাট গেছে, চিলাঙ্গে সদরঘাট যেটা বলে, সদরঘাটে গেছে, ওখানে যায় আমার খালাকে বকাবকি করতেছে আমার সামনে, গালাগালি করতেছে। আমি সামনে ছিলাম, পরে আমি কিচ্ছু বলিনি, এরকম করতে করতে নাচতে মানে আমাকে নাচতে নাস্তা করাইলো। সকাল 8টা 9টা বাজছে, ওই দোকান খুলছে যাই, দোকানে দোকানে যাই, আমার খালতো ভাই খুলছে, আমি দোকানে গেলাম। পরে গালাগালি করতে যেগুলো আমি জানতাম, পরে আমার খালা দোকানে যায়, দোকানে যাই দোকানে এই সিটি কলেজ যেটা আছে ওখানে সিটি কলেজের ছাত্রছাত্রী সবাই মানে খুব পরিচিত আমাদের, আমার খুব পরিচিত মানে খুব বন্ধু মতন জানতো, কারণ ওরা নাস্তা টাস্তা সবই আমার এখান থেকে করতো, ওখানে কোনো গুলিকন্যা ছিল না, সিঙ্গারা চমুদার সবকিছু আমাদের এখান থেকে নিয়ে যেতাম। তো ওরা মেয়ে ছেলে সবাই মিশে একসাথে বন্ধু যখন নাস্তা করতো তখন আমার খালা যায় বারোটার দিকে দুপুর, তখন উনি আমার দোকানের সামনে একটা থাপ্পা মারে দোকানের ভিতরে, ছেলে ছেলে সবগুলো দাঁড়াই যে আপনি আমাকে হাত দিলেন কেন, না চেনে না চেনে
থাপ্পটা দেয়
আমার খালা নাস্তার যে দায়িত্ব ছিল ওগুলো ঘুষি মেরে সবকিছু আনাটা সেগুলো করলে ওই ছেলেবেলারা হয়তো আমার খালাকে মারতো সেদিন না বললে, আমি বলতেছি না ভাই উনি আমার খালা মার মতন মারিয়ে না গ্লাস মূর্তি বলতেছি আর কি, আচ্ছা ঠিক আছে পরে ওখান থেকে রাগ করে চলে আসি বাড়িতে থেকে, তারপরে সেম আরেকটা রং নাম্বারে ট্রাই করতেছি বরিশালের একটা মেয়ে ফাতেমা, তো সেই মেয়েটার মানে সেম কাহিনী করে মেয়েটাকে নিয়ে আসি প্রথম কাহিনীর মতন, যে এই এই সমস্যা বা মেয়েটা পড়তো না,
কিভাবে পড়াবেন আপনি?
আমি একদিন ফোন করতাম যে ভাই আপনি আপনাকে আমাকে সকালে হয়তো মেসেজ পাঠাইছিলেন যে কেমন আছেন আপনি কি, বা ও বলতো রং নাম্বার বিরক্ত হয়ে যেত কেড়ে দিত, তো দেখা যাচ্ছে আর একদিন বলতাম কি রে ভাই আপনি কালকে রাত্রে একটা মিস কল দিলেন নাহলে আপনার নাম্বারটা কোথায় পেলাম,
কতগুলো ট্রাই করলে এরকম একটা রং নাম্বার পেতেন?
অনেকগুলো অনেক কিছু আনতে পারিনি, মেয়েটা যখন কিছু আনেনি মেয়েটাকে মানে মেয়েটাকে সেম কাজে নামাই যে আমরা তো বিয়ে শাদি করতে হবে এরকম করতে হবে, তো মেয়েটাকে সেম কাজে নামাই, আমার খালা আবার আমাকে ফোন করে নিয়ে যায় বলতেছে যে এখন থেকে ব্যবসা তুই একা করবি, ব্যবসা তুই একা করবি আমরা বাইরে থাকবো, বাইরে বলতে থাকার বাইরে থাকবো ব্যবসা তুমি একা করবো, ওকে ব্যবসা একা করবো, তখন কন্টিনিউ আওয়া নিচ্ছিলাম, ওনারা বাসায় থাকতো সারা রাত্রে আওয়া খেতাম ব্যবসা করতাম, সকালবেলা নটার দিকে যায় বাসায় যায় টাকা ক্লোজ করে মানে হিসাবটা ক্লোজ করে বাসায় দিয়ে আবার চলে আসতাম, মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত এমনই আওয়া খাচ্ছিলাম বলার মতন নাম। তো উনি আমাকে একটা মেয়ে দিয়ে আমার একটা গ্যাস বলে যে একটা জায়গায় যাওয়ার জন্য কোন জায়গায় এমন একটা জায়গায় আছে ওই জায়গায় আসো, তো জায়গায় গেলাম ঈশ্বর বতো আমি গেস্ট হাউসে যাচ্ছি মানে গেস্ট হাউস নামে কোনো জায়গায় যাচ্ছি আর কখনো
গেস্ট হাউসে কি আপনি মেয়ে নিয়ে যাচ্ছিলেন?
না মেয়ে নিয়ে যাচ্ছিলাম
গেস্ট হাউসে দেওয়ার জন্য,
গেস্ট হাউসে দেওয়ার জন্য।
এই প্রতি রাতে আপনাদের ইনকাম কিরকম থাকতো যখন ওই সময় ইয়াবা নিচ্ছিলেন? প্রতি রাতে আপনি তো বলছিলেন হিসাব ক্লোজ করে দিয়ে দিতেন খালার কাছে, কত টাকা দিতেন প্রতি রাতে?
প্রতি রাতে সকালবেলা যায় কখনো 50,000 কখনো 60,000 কখনো 30,000 মানে টোটাল খরচটা মিলে
50-60 সবকিছু এগুলো টোটাল খরচ মিলে নাকি শুধু প্রফিটই থাকতো? এটা
প্রফিট না, প্রফিট থাকতো হয়তো 10-20
প্রতি রাতে,
প্রতি রাতে।
ওকে বলুন তারপর।
তো যখন এটা যখন গ্যাস টাউজ নিয়ে নিয়ে যাবেন
এবং আপনি কিছু টাকা নিজেরও রাখতেন?
নিজেরও রাখতাম
এবং সেটা আপনি ব্যাংকে জমাতেন?
ব্যাংকে জমাতাম। তারপরে এটা আমাকে এক মামা বুদ্ধি দিল যে নিজের জন্য থেকে
দিতে হবে। জি আপনি নিয়ে যাচ্ছেন গ্যাস টাউজে?
গ্যাস টাউজে যখন নিয়ে নিয়ে যাচ্ছি তখন সর্বপ্রথম আমি গ্যাস টাউজ আমি গ্যাস টাউজও যাই না, তখন আমি ওই দারণ যে দারণ সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম যে এটা কি, তুমি বলো যে এটা গ্যাস টাউজ, এটার ভিতরে কি? তো মেয়েটাকে নিয়ে যখন ভিতরে ঢুকলাম কয়েকটা রুম দেখলাম, টিভি আর এসি ওয়ালা রুম দেখলাম, মানে হোটেল সিস্টেম যেটাকে বলা আবাসিক কোচিং সিস্টেম। পরে আমি ওই ব্যাপারটা নিয়ে বাসায় আলাপ করলাম খালা খালাদের সাথে যে আমরা যে বাসায় থাকি হয়তো পুলিশের দোকানে গিয়ে চলে যেতে হয় বা মহল্লা ছেলেরা জানলে দোকানে গিয়ে যেতে হয়, একটা স্থানীয় একটা জায়গা নিয়ে যেটা গেস্ট হাউস বলা হয় ওখানে আপনি একটা রুমে যদি পাঁচটা মেয়েও রাখেন, পাঁচটা মেয়ে রেখে যদি পাশে দুইটা রুমে ব্যবসা করেন তাও কেউ জানবে না, ওখানে রুম ভাড়াও দিতে পারলেন বা রুম গেস্টও দিতে পারলেন, মেয়েদেরকে দিয়ে কোনো কাজও করাইতে পারলেন।
কত সালের দিকে মনে আছে?
2011 সালের
দিকে। আপনি কনসেপ্ট আপনার খালা খালুকে দিলেন?
খালা খালুকে দিলাম।
ওকে,
তখন আমার খালা খালু মানলো যে ভালোই তো খারাপ না, তো আমাকে বলতেছে এরকম বিল্ডিং কই পাবি খুঁজে দেখ, তা আমি নিজেই খুঁজি এখনো বর্তমানে।
আপনি বিল্ডিং খুঁজে বের করলেন?
হ্যাঁ।
আচ্ছা তারপর?
এখনো ওই এলাকাতে কমপক্ষে 20-30টা ফ্ল্যাট চলছে।
না সেটা তো অন্য বিষয়, কিন্তু আপনি প্রথম খুঁজে বের করলেন আপনি এরকম একটা জায়গা, তারপর?
এরকম একটা দোতলা বিল্ডিং খুঁজে বের করলাম, তিনতলা বিল্ডিংটা দোতলায় মালিক থাকে।
আচ্ছা।
ওখানে বেসালা ছেলেরা থাকতো, তখন মালিকের সাথে আমি নিজেই কথা বললাম।
কি বললেন?
যে অ্যাঙ্কেল মানে এমন এটা কি একটা রুম ভাড়া বা গেস্ট হাউস হিসাবে দেওয়া যাবে
পুরো বিল্ডিংটাকে?
পুরো বিল্ডিংটাকে ওনার বলতে দোতলা বোঝেনি তো বড় বেসালা ছিল, তো বাট উনি ওনার বাবা আজকে প্রায় 16 বছর থেকে ঘর থেকে বের হয় না, উনি যে মালিক বিল্ডিং এর ওনার বাবা 16 বছর থেকে মনে হয় ঘর থেকে বের হয় না, সেটা জানি না, ওনার বাবার মানে যে দাড়িগুলো এতটুকু পুঞ্জত্ব পরে আর হাতের নখগুলো এক একটা নখ এতটুকু পুঞ্জত্ব বেঁকা হয়ে আছে, কখনো শেপ করে না নখ কাটে না,
অদ্ভুত তো। কখনো
কারণও জানতে চাইনি। আর উনি ব্যাংকে জব করে, ওনার বয়স কমপক্ষে 60 এর মতন হবে, এখনো বিয়ে করে নেই।
এই ছেলেটা,
এই ছেলেটা যে মানুষের সাথে আমি কথা বলতেছিলাম।
ওকে, তারপর
ওনার একটা ছোট ভাই আছে, একটু ঢিলা টাইপের, যখনই রমজান মাস আসে তখনই বলে বেশি বেশি খেয়ে নাও, নাহলে বেশি বেশি খেয়ে নাও নাহলে পরে মারা যাবো। আমাদের বেচালার ছেলেপেলে গুলো থাকে, ওদেরকে ওদেরকে বের করে হয়তো দিতে পারে। তো ওদেরকে বের করে দিয়ে সবকিছু বললাম যে টাকা পয়সার ব্যাপারে আমি কথা বলবো না, আমার মামা শুনে এসে মানে আমার আঙ্কেল শুনে এসে কথা বলবো। আচ্ছা ঠিক আছে।
একই বিল্ডিং এর দোতলা পর্যন্ত বানালেন
একটা রেস্ট হাউস, উপর দোতলায় রেস্টুরেন্ট আছে, ও দোতলায় দুই চার এবং বর্তমানে 7টা রুম আছে দোতলায়, আছে 4টা।
আপনারা কিনলেন 2011 সালে? এটা কিনলেন নাকি
ভাড়া নিলাম?
আচ্ছা, ওদেরকে বলেছিলেন যে বিজনেসটা কি হবে আপনাদের?
হ্যাঁ, ওরা জানে,
জানার পর রাজি ছিল?
এখন জানে। প্রথম সর্বপ্রথম হয়তো গেস্ট হাউস বলছিলাম যে রুম দিব, মানে ফরেনিয়া যারা আসবে তাদেরকে রুম দেওয়া হবে এরকম আর কি।
ওকে,
এখন বর্তমানে ওরা জানে বিল্ডিং এ কি চলে।
ওকে, তো প্রথম প্রথম ওরা জানেনি?
প্রথম প্রথম ওরা জানতো যে আমরা রুম গেস্ট দিব এরকম ছিল, বা ওটার ভিতরে কোনো ব্যবসা চলবে, ড্রিঙ্কস চলবে, বা এখানে মদ চলবে, গুটি টুটি কোনো কিছুই বুঝতো।
এটা কি সমুদ্র সৈকতের পাশে?
না, এটা তো কক্সবাজার না, চট্টগ্রামে।
এটা চট্টগ্রামে? ওকে, চট্টগ্রামে প্রপারে না?
চট্টগ্রাম প্রপারে। তো তখন আমার মামা আসে, মামার সাথে কথাবার্তা হয়, এটা নেই নেওয়ার পরে এটার কাজ ধরে, কাজ ধরার আগে আমি সব সাথে আঙ্কুর সাথে রাগ করে বাড়ি চলে আসি। তখন বাড়িতে আমাদের এলাকাতে একটা গ্যাঞ্জাম হয়, তখন হরতাল চলতেছিল সে সময়টাতে। তখন ওখানে একটা ছেলে ছিল, ও আমাদের এলাকার একটা বড় ভাইকে খুব মারে, মারার পরে ওখানে মেন রোডের ভিতরে যখন হরতাল চলতেছিল তখন সবাই দৌড়ে যায়, যাওয়ার পরে ওই বাড়িতে আগুন লাগাই দেয়। ওই বাড়িতে সর্বপ্রথম আগুন ধরাই আমি, কারোর কাছে গ্যাস লাইট ছিল না সে জায়গায়, কেউ মোটরসাইকেলে মোবিল নিয়ে গেছে, কেউ মোবিল হাতে করে নিয়ে গেছে, সবাই ডাকছে কিন্তু কারোর কাছে ম্যাচ ছিল না। হরতালে সে আমার রাস্তায় ম্যাচ থাকলে অবশ্যই পুলিশে ধরবে। আমি আবার সিগারেট খেতে খেতে আসতেছিলাম, ম্যাচ ছিল হাতে, কালো একটা লাইটার ছিল, সুন্দর ভিতরে সবার ভিতরে জ্বালাচ্ছি, আগুনটা সেরকম আমি জ্বালাই। ওখানে মামলা দেয়, মামলা দেওয়ার পরে আমার একটা মামা ছিলাম, ওনাকেও মামলা ফালা,
বাড়িটা কি পুড়ে যায়?
বাড়িটা ফুল পুড়ে যায়, পুলিশ রাস্তা দাঁড়িয়ে তাকিয়ে আছে কিন্তু সামনে আসতে পারে পাবলিকের মধ্যে।
প্রিয় শ্রোতা, আরেকটি বিরতি শব্দ আমরা শুনতে পেয়েছি, ছোট্ট একটা বিরতি নেব আমরা। আপনারা শুনছেন জামশেদ আজকে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে লাখো মানুষের সামনে উন্মোচিত করছে, কনফেস করছে। আমরা অপরাধের জায়গাতে আছি, অপরাধের প্রাশ্চিত্যের জায়গাতেও ফিরব। মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি, আর ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, লাইক দিয়ে আপনারা এটার মেম্বার হয়ে যেতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। এছাড়া যারা ফোন করতে চান ফোনও করতে পারেন, ফোন নাম্বারটি আমি সবাইকে নোট ডাউন করার জন্য বলছি। এই নাম্বারে ফোন করে আপনার জীবনের যে অপ্রিয় সত্য সেটার অংশ খুব ছোট করে বলবেন, বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, এবং আপনার সেল নাম্বারটি অবশ্যই দিতে ভুল করবেন না, আপনার নিজের ফোন নাম্বারটি। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। 4 মিনিট পর আমরা আবারও ফিরছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর জি কিবরিয়ার সাথে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও। জামশেদ আজকে
তার স্ত্রী সহ এই মুহূর্তে স্টুডিওতে সে কনফেস করছে। আমরা জামশেদের কাছে আবারও ফিরছি। আপনি যেটা বললেন যে সেই পিকেটিংটা আপনি করলেন এবং বাড়িতে আগুন ধরিয়ে দিলেন, পুরো বাড়িটা পুড়িয়ে যাচ্ছে, তারপর
তখন ওখানে যখন মামলা দেয় সবার নামে, তখন আমি আমার নামে তো মামলা হয়নি, এখানে অনেকজনের নামে মামলা হয়, এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদের নামেই, আমার মামার নামে একটা মামলা হয়, তো উনি চিরাঙে চলে যায়, চিরাঙে মানে বেশিরভাগ মানুষই চিরাঙে চলে যায়, কেউ রিক্সা চালাচ্ছিল। তখন মামার চিরাঙে যে ভ্যান গাড়ি করে তরকারি বিক্রি করতেছিল, পরে আমার খালা বললো যে একটু একটু কষ্ট করো চিরাঙটা চিনা, মানে ওনাকে চিরাং সবটা চিনে উনি যাতে ব্যবসা করে খেতে পারে। উনি আবার খুব শ্বাসকষ্ট রোগী ছিল, তো আমার খালা তো চাবেন ওনার নিজের আপন ভাইকে এরকম একটা লাইনে জড়াই থেকে, তো উনি যখন ভ্যান গাড়ি করে প্রথম দিন আমার সাথে যায়, আমার খুব খারাপ লাগতেছিল যে উনি এত কষ্ট করে ভ্যান গাড়ি, উনি মানে জোরে একটু হাড়াচড়া করলে বা জোরে একটু জোরে নিঃশ্বাস নিলে এরকম একটা আওয়াজ আসে, তো আমার তো খুব খারাপ লাগতেছিল। পরে বাসায় এসে আমার খালাকে বললাম যে কি করবেন, সবাই তো তাতে উনার পক্ষে এগুলো করা সম্ভব হচ্ছে না, ওখানে ম্যানেজার হোক বা ক্যাশিয়ার হোক যেকোনো একটা কিছু বানিয়ে দেন, ওখানে বসে থাকুক, ওই মানুষটাকে আমি ওইরকম বলে ওই বাসায় ওই জায়গায় একটা জায়গা স্থান করে দিই, গেস্ট হাউসের ভিতরে একটা স্থান করে দিই, তো ওখানে বয় ছিলাম, মানে আমি তো আমার লাইনে ছিলাম, আমি মেয়ে আনলে মেয়েদেরকে দিয়ে আমি ওখানে গেস্ট হাউসের ব্যবসা করতাম, আমার কোনো বয়ের কাজ ছিল না, কোনো ম্যানেজারের কাজ ছিল না, কিচ্ছু ছিল না,
আপনি শুধু লাইন ঘাট
ক্লিয়ার করে দেওয়া। আমি যে জায়গায় বসেছিলাম ওই রুম থেকে বেরোনো দরকার ছিল না আমার, আমার যাওয়া তো সবকিছু ফোনে, হয়তো পাঁচটা ছটা মোবাইল ছিল হাতের ভেতরে, ফোনে যাকে ফোন করতাম সে আসতো, বা কিছু লাগলে নিজের কাছে ফোন করতাম।
আপনারা তো দুই পার্টি ম্যানেজ করতেন, মেয়েদের পার্টি ম্যানেজ করতেন, কাস্টমার ম্যানেজ করতেন,
কাস্টমারও ম্যানেজ করতাম। সকালবেলা ম্যানেজার হিসাব দেওয়ার পর যায় আমি আমার আঙ্কেলকে হিসাব দিতে হইতো যে এত টাকা দিয়েছে আমাদের, এতটা টাকা আপনার কাছে, এত টাকা মুখ জায়গায় দিয়েছে, এত টাকা খরচ হয়েছে।
আপনাদের খরচ বলতে শুধুমাত্র বিল্ডিংটা ভাড়া দেওয়া, এছাড়া তার কোনো খরচ নেই? কি খরচ?
থানার বিল,
থানাকে দিতে হয়,
ডিবিকে দিতে হয়,
থানাকে দিতে হয়, ডিবিকে দিতে হয়। কি দিতে হয়, কত দিতে হয়?
দিদিকে 30 দিতে হয়,
30,000,
30,000
ডেইলি নাকি প্রতি মাসে?
মাসে
মাসে। এই টাকাটা কে খায়, কারা খায় আপনি কি জানেন? জানেন না, শুধু একটা পার্টিকুলার জায়গায় গিয়ে দিয়ে আসেন?
পার্টিকুলার কি একটা ক্যাশিয়ার হাতে দিয়ে আসেন,
দিয়ে আসেন। আর পুলিশকে?
তারপরে মানে ছেলে যারা ছেলেরা আছে ওদের বেতন দিতে হচ্ছে,
ছেলেদের কাজটা কি এখানে?
ছেলেরা যারা আছে ব্যাংকের, যারা সারা দিন 24 ঘন্টা এখানে বসে থাকে,
পাহারা দেয়,
পাহারা
প্রোটেকশন দেয়,
প্রোটেকশন দেয়। তারপরে মেয়েদের প্রত্যেক দিনের খাবার, মানে ওদের খাবার তো ওরা যাতে কষ্টই করে, তো ওদের তো খাবারটা প্রতিদিন বেশি লাগে, ডিম মুরগি দুধ এটা এবার এটি চলতেই থাকতো, মেয়েদের টাকা তো কাটা হতো না।
এর মধ্যে হাইজিনের ব্যাপারটা থাকতো? হাইজিন বলতে আমি যেটা বোঝাচ্ছি স্বাস্থ্যগত যে ব্যাপারগুলো থাকে, ডাক্তারের কাছে যাওয়া, নিয়মিত চেক আপ করা,
এগুলো আমার ব্যাগে থাকতো, এই ব্যাগটাতে ছিল সব
কি ছিল,
মানে যাবতীয় মেয়েদের যা মানে পেটে ব্যথা বা কারোর প্রেগনেন্ট হওয়ার পরে যে এই ট্যাবলেট গুলো
মানে এবর্শন করানোর জন্য,
এবর্শন করানোর জন্য এই ব্যাগে অনেক ওষুধ ছিল, বিশ্বাস করেনি।
এই কাজগুলো আপনি করতেন, আপনি জানতেন এগুলো কিভাবে করতে হয়? কোনো একটা মেয়ের যদি সমস্যা হয়
ওটা ডাক্তার থেকে ফোন করে নিতাম,
ফোন করে ডাক্তার ওই সব লাইনে জড়িত ছিল,
ফোন করে জিজ্ঞাসা করতাম যে ভাইয়া এখন কি ওষুধটা দিব, ওরা এমন ব্যথা হতো, বলতো যে ওষুধের নাম বলে দিত, নামটা দেখে দিয়ে দিতাম যে ওষুধটা খেয়ে নাও ভালো হয়ে যাবে, এরকম করতাম। এরকম করতে করতে 2011 সাল গেলাম।
আপনি নিজেও তো এসবের মধ্যে জড়িত ছিলেন, আপনি তো এই ধরনের বিপজ্জনক যৌন সম্পর্কে ছিলেন, আপনি কি জানতেন যে এই কিভাবে শরীরে এইডস হয়, কি করলে গনোরিয়া হয়, এগুলো জানতেন?
হ্যাঁ।
আপনি সেই ধরনের প্রোটেকশনে থাকতেন?
হ্যাঁ অবশ্যই থাকতাম, না আজকের দিন মনে হয় থাকতাম না।
ওকে ফাইন, বলুন তারপর।
তারপরে মানে প্রতিনিয়ত ইয়াবা নিতে নিতে পরে আমি যেই 11-12 বছরে যেই 47 লাখ টাকা জোগাইছিলাম, 47 লাখ টাকা মানে প্রত্যেকদিন ইয়াবা নিচ্ছি, ইয়াবা নিচ্ছি, মেয়ে নিচ্ছি বা মেয়েদেরকে ফোন করতেছি, মেয়ে আসতেছে, তারপরে দেখা যাচ্ছে আর মেয়েদের থেকেও খেতে পারতেছি না, গেস্ট থেকেও খেতে পারছি না, আবার নিজের অ্যাকাউন্ট থেকে নিতে হচ্ছে। মানে নেশার প্রতি এতটাই দুর্বল হয়ে গেছিলাম, কেউ জানতো না যে আমার এখানে 47 লাখ টাকা আছে, নিজের অ্যাকাউন্ট থেকে যখন নিচ্ছি, তো নিতে নিতে মানে এমন অবস্থা হয়েছে, এক ভইটাতে একটা মানে আমাদের গেস্ট হাউস না অন্য একটা গেস্ট হাউসে, ওই গেস্ট হাউসের 8 তলায় বসে এক ভইটাতে 262 পিস ইয়াবা হয়ে যায়।
262 পিস ইয়াবা আপনি এক বছরে খাইছেন? হাউ ইট ইজ পসিবল, বিশ্বাস করবে কে?
প্রমাণ সহ দিতে পারবো।
কিভাবে দিতে পারবেন?
যে মানুষের সাথে বসে খাইছি ওই মানুষটাকে ফোন করলে হয়তো বলবে।
কিভাবে নিয়েছেন আপনি এটা?
ওখানে উনি বসেছিল, আরো 2টা মেয়ে ছিল, আমি ছিলাম,
সবাই মিলে 262 নাকি শুধু আপনি একাই?
আমি একাই 262 পিস, উনি নেয় প্রায় 7,000 ইয়াবা আমার কাছে ছিল, আর ওনার থেকে ইয়াবা নিয়ে বিক্রি করতাম।
ইয়াবানে বিক্রিও করতেন আপনি 262 পিস ইয়াবান নিয়ম, তার মানে আপনার একটাতে কত টাকা খরচ গেল?
ওখানে একটাতে 300 টাকা করে।
এটা কি এমন নেশা যে একটা করলে করতে ইচ্ছে করে, করতে ইচ্ছে করে, ব্যাপারটা কিরকম?
হ্যাঁ এরকম, এটা একটা খাইতেছে তো ওইটা কখনো না শব্দটা মুখ থেকে বের হবে না, খাইতে ইচ্ছে করবে, নিতে ইচ্ছে করতেছে।
সাধারণত যে কোনো ড্রাগ নিলে তো মানুষ লোড হয়ে যায়।
লোড হয়ে যায়, এটা লোড হয় না, এটা লোড হয় না। আমি প্রায় যখন আর খেতে পারতেছিলাম না বলতে কি, মানে মন চাচ্ছিল না, এরকম কোনো বিষয় না। আমি বমি করে দিয়েছি যে 262 আবার খাওয়ার পরে 7 বার না 8 বার মতো শুধু বমি করে দিয়েছি। শরীরে অনেক কাঁপা কাঁপতেছিল তখন, কাঁপতেছিল তখন ভাবছিলাম যে আরেকটা খেলে তার একটু ভালো লাগবে, শরীরে এনার্জি চলে আসবে। এরকম যে মানে এনার্জি যে হয়তো শরীরটা ভালো থাকতে পারে, তো এরকম চিন্তা করতে করতে আস্তে আস্তে 262 পিস নেওয়া হয়। আমি 17 দিন ভাত খাইনি,
এরপরে
21 দিন রাত ঘুমাইনি, 22 দিনের দিন রাত্রে আমার যে বাবরসি ছিল বর্তমানে কক্সবাজার থাকে, ও বলতে পারে ও আলুর ভর্তার ডাল দিয়ে আমাকে ভাত দিয়েছে। আমি একবারে আলুর ভর্তার ডাল দিয়ে 7 প্লেট ভাত খাই।
ড্রাগ মানুষকে কি করতে পারে এটা শুনে আসলে অবাক হওয়ার নেই। ড্রাগ এর চেয়েও ভয়াবহ ঘটনার জন্ম দেয় এবং প্রতিনিয়তই জন্ম দিচ্ছে, বলুন।
তারপরে প্রত্যেকদিন রাত নিচ্ছি নিচ্ছি, পরে আমার মামার সাথে আবার থানার ওসির সাথে যেখানে একটা ব্যাপারে সমস্যা হয়, তখন আগে বলছে যে তুমি এই গেস্ট হাউসে চাকরি করতে পারবে না, বাড়ি চলে যেতে হবে।
কে বলেছে এটা?
যে কোনো একটা থানার ওসি।
আচ্ছা,
তো ওসি চলে যাওয়ার পরে
এইসব ওসি বা পুলিশরাও কি এই ধরনের কাজে?
প্রত্যেকদিন রাত, এমন কোনো রাত নেই যে ওখানে যাবে না।
প্রতিদিন রাতে কি তারা এসব কাজ করে?
প্রতিদিন রাতে। ওরা জ্বালা যন্ত্রণা আমরা নিজেরা যারা এই লাইনে থাকে ওরা সহ্য করতে পারে না,
আপনারাও বিরক্ত হয়ে যান?
বিরক্ত হয়ে যায়। যেমন এখানে আসার 3 থেকে 4 দিন আগে ভোর 5টা বাজে আসতে ওসিদের গাড়ি চালায়, আমি প্রাইভেট কর্মচারী চালাই যায় জানি।
কিছু না কিছু খারাপ সদস্য থাকেন এবং যেটার জন্য এই প্রতিষ্ঠানের এক ধরনের বদনাম হয়। আমরা দেখি আমাদের সামনে এরকম অসংখ্য উদাহরণ আছে যে প্রশাসনের কিংবা সশস্ত্র যারা ডিসিপ্লিনারি অর্গানাইজেশন গুলোতে কাজ করেন সেই সব বাহিনীর অসংখ্য অসংখ্য সদস্য আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য দেশ এবং দেশের সীমান্ত পর্যায়ে প্রত্যেকটি জায়গায় অসম্ভব সাফল্যের অবদান রেখে যাচ্ছেন। এই মানুষগুলোর কন্ট্রিবিউশন ভোলার নয়, এরা যতটা কষ্ট করেন সে পরিমাণ পারিশ্রমিক হয়তো আমাদের দেশ এদের জন্য এফোর্ড করতে পারে না। আমরা জানি একজন পুলিশ কনস্টেবলের কতটা কষ্ট, আমরা এটাও ভালো করে জানি যে একজন সরকারি কর্মকর্তা কত টাকা বেতন পান তার নিজের লাইভলিহুডের জন্য, এবং তারপরও অসংখ্য অসংখ্য সৎ কর্মকর্তা আছেন আমাদের দেশে এবং পুলিশ থেকে শুরু করে সব সব জায়গাতেই আছেন। তাদের কারণেই আমরা কিছুটা হলেও আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। কিন্তু এটাও অস্বীকার করার কোনোই উপায় নেই যে অসাধু পুলিশ কর্মকর্তা কিংবা অসাধু প্রশাসনের লোক অনেকেই আছেন এবং যারা এই বাহিনীর এই কাজগুলো বা দায়িত্ব বা যেটাই বলি না কেন সেই জায়গাগুলো সুনামকে অনেক বেশি নষ্ট করেন। এই দুই একজন যাদের জন্যে আজকে আমরা আমাদের এই অতি প্রিয় বাহিনীটির দিকে আঙুল তুলি বা কথা বলি, তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে একজন দুইজনের জন্য কিন্তু আমরা যেন পুরো অর্গানাইজেশনের দিকে খারাপ আঙুল না তুলি। তবে খুবই দুঃখজনক, কারণ রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে সেখানে আর কিছুই বলার থাকে না। বলুন তারপর?
পরে আমাকে 2 মাসের 4,000 টাকা দিতাম, আমার এখানে বেড়াতে গেছে দিতাম। পরে ওখান থেকে যখন আমি রাগ করে এক পর্যায়ে চলে আসি, তখন আমার মামা আমাকে 1 টাকা দিয়েছিল, টাকাও দিয়ে মানে আমাকে হেল্প করতো না, আমি ওনাকে হেল্প করছিলাম। আমি যখন 4 মাসের জন্য স্যার বলছে তুমি চলে যেতে হবে, চাকরি করতে পারবো না, চলে আসছে, স্যারকে যেভাবে বুঝাই টুঝে আবার নিয়ে আসছে, 4 মাস কি 5 মাস পর আমার মামা আমাকে 1টা টাকা দেয়নি। একদিন মাহফিল হচ্ছিল হয়তো গ্রামে, উনি আমার হাতে 200 টাকা দেয় মাহফিল খরচ করার জন্য। মানে খুব ইয়ে হচ্ছিল নিজের প্রতি, কার জন্য কি করলাম, তরকারি বিক্রি করা ধান গাড়ি ঠেলা থেকে হোটেল ম্যানেজার বানালাম, ওখান থেকে যে অনেক টাকা রোজগার করলেন, বর্তমানে বাড়িতে বিল্ডিং করার চিন্তা করেন, সেই মানুষটা কার কারণে এখানে আসলো, কি কারণে আসলো? যে মানুষটা 4 মাস কোনো জায়গা ছিল না, ওই মানুষটাকে 4 মাস যখন আমি প্রতি মাসে চালাতাম, ওই মানুষটা আজকের দিনে আমার হাতে 200 টাকা দিয়ে আমাকে বলে যে এটা দিয়ে কি কিনে খাইস, ওই টাকাটা নিয়ে নিয়ে যা বলতে লাগবে না।
তখন কি আপনি এই ধরনের ব্যবসা বা এই জায়গাগুলো থেকে পুরোপুরি অফ?
পুরোপুরি অফ করে দিয়ে আমি বাড়িতে 4 মাস কি 5 মাস ছিলাম, বস্তা সেলাইয়া যেটা বলে বস্তা সেলাই ভাত খাচ্ছিলাম। তখন আমি টোটালি খাওয়ার সাথে রাগ করে যে কোনো এক পর্যায়ে ওখান থেকে ছেড়ে দিয়ে বলছি যে এগুলো আর করবো না, আমি চলে আসি।
তখন এই বিজনেসটা সামলাতো কে?
আমি চলে আসার পরে আমার মামা যায়। আমি তো জানি ওই বিজনেসটাতে প্রতিদিনই যে সামলাবে তার পকেটে 20 থেকে 30 হাজার টাকা থাকবে। আমার মনে হচ্ছিল যে আমার চারো পাশের মানুষগুলো বা আমার পিছনে যে মানুষগুলো ছিল ওরা কেউ আমার পাশে নেই, সব কিছু চলে গেছে। তো সেভাবে যেখান থেকে ওই কষ্টটা নিয়ে মানুষ কষ্ট থেকে কিন্তু ভাই অনেক কিছু করতে পারে, সে কষ্ট থেকে নিয়ে আমি আবার পুরনো সেই জায়গায় ফিরে যাই। চাচ্ছিলাম যে একবারে আর যাবো না, মানে 5-6 মাস আমার ইয়াবাখানাও বন্ধ ছিল, সব কিছু বন্ধ ছিল। কষ্ট থেকে আমি আবার যখন ওই জায়গায় ফিরে যাই, সেম একই স্টাইলে সব সব আগের মতন হয়ে গেছে, আগের মতন করে। আর এখন আর কোনো গ্যাসটা থেকে খাই না, নিজের টাকা দিয়ে। প্রায় 2012-13-14 আমি 3 বছরে আমার 47 লাখ টাকা শেষ করে শুধু আবার পিছনে আর মেয়েদের পিছনে। মানে প্রত্যেকটা রাত প্রত্যেকটা মুহূর্তে মানে ইয়াবা তারা চলতে না। আমি মনে হচ্ছে আমার যেটুকু সম্ভবত আমি মনে হয় যে 2.5 বছর ধরে ঘুমিয়ে যাইনি। মানে আমার চোখে কোনো ঘুম ছিল না। কত মানে কি বলবো, কতটা মেয়ে আমার লাইফে আসছে, কতটা মেয়ের সাথে তিতি করেছে আমি নিজেও বলতে পারবো না। কিন্তু আমার ফ্যামিলি বলেন, আমার মা বলেন, আমার বোনরা বলেন, কেউ আমার ব্যাপারে কিচ্ছু জানতো না। এবার নিতে নিতে আমার ব্যাংক অ্যাকাউন্ট সব খালি, 47 টাকা খোঁজা, প্রায় 900-900 টাকা ছিল, সে লাস্ট পাওয়া যায়। আমি একটু বসে বসে আবার খাচ্ছি, আমার মামা একটা সেলফি দিলো আমার, সেটা আমি দেখিনি। পুলিশ মনে হয় রেড দিয়েছিল আমার অফিসে, অফিসে যখন রেড দেয় তখন 10 দিন কি 12 দিন আমার অফিস বন্ধ ছিল। 10-12 দিন আমি কোথায় যাবো, কি করবো, কোথায় থেকে আবার খাবো, কিভাবে খাবো, সে চিন্তা ছিলাম। আমার একটা ভাই ছিল, মানে আমার কোনো বড় ভাই নাই, আমি ওনাকে বড় ভাই হিসাবে জানতাম। উনি যেরকম ই করতো আমি ওনার সাথেই থাকতাম। তো উনি রাত্রের 2টা কি 2:30টার দিকে উনি আমাকে একদিন বলতে যে ও কাজটা হচ্ছে যে উঠেই মেয়ে লাগবে, মেয়ে লাগবে কে, মেয়ে পাবো কোথায়। আমার একটা মেয়ে ছিল পার্সোনাল, যাদের কেউ একটা মেয়ে থাকে, মানে আমার এরকম 10-12টা মেয়ে ছিল যে ফোন করলে ওদেরকে আমি পাবো। মেয়েটাও এবার খেত, তো রাত্রে ফোন দিলাম, মেয়েটার নাম ছিল ঈশা। ওকে ফোন করে রাতে 2টা বাজে আমি বলে যে তুই কই, আসে তো বাসায়। আমি কই আমি গাড়ি নিয়ে আসতে যে তোকে নিয়ে আর গ্যাস সবে যাবো খুলছে, ঠিক আছে আয়। তো সিএনজি করে যখন যাই তখন আমার কাছে কিন্তু আমার অ্যাকাউন্টে সব খালি, কোনো টাকা পয়সা নেই। আমি এখন যা ইনকাম করতেছি তাই খেয়ে ফেলতেছি, মানে ক্যাশ কেবিল যা ছিল সব শেষ, গুরুর পিছনে মেয়ের পিছনে। পরে ওনাকে নিয়ে রাতে রাত 2টার সময় যখন আমি যাই ওই মেয়েটার বাসার দ্বারে, তো ভাইকে বললাম আপনি সিঞ্জির ওই পাশে বসেন, আমি ও মাঝখানে বসে আমি এই পাশে বসে বসছি। তো সিঞ্জিলাকে বললাম যে ভাই আপনি ওই রোড দিয়ে ঘুরে আমরা ওই ব্রিজের উপর দিয়ে চলে যাই। হয়তো সিঞ্জিলা শুনে নেই রোডে ঢুকেছে, সামনে পুলিশে গাড়ি থামানো, পরে পুলিশ সিঙ্গেল দিয়েছে। তা আমি বলছি যে আমার আম্মু অসুস্থ, হাসপাতাল যাচ্ছে। আমি মেয়েটাকে সামনে রেখে বলছি যে ও আমার খালতো বোন, মেয়েটা বলছে চাষাতো বোন। ওখানে পুলিশের কাছে ধরাই, দুজনের দুরকম হয়ে গেছে। তো ভাবলাম যে ধনজন যাতে ধরাই গেছে, মানুষটাকে যদি ধরাই দেয় তাহলে আমাদেরকে বাঁচানোর মতন কেউ থাকবে না। তো আমার ভাইকে বললাম যে ও আমার ফ্রেন্ড, আমি ওকে নিয়ে আসছিলাম। আমার কথা আর ওই ভাইটার কথা মিলছিল, একই স্টাইল হয়েছিল। তারপরে ওনাকে ওনাকে বলবে তুমি চলে যাও, তো উনি এমন একটা মানুষ আমার জন্য জীবন দিতে পারবে বলতেছে, কয় আমার রক্ত বিক্রি করলে কি লাগবে বলে আমি ওদেরকে নিয়ে যাবো। আমার ভাই থেকে মনে হয় 5,000 টাকা রয়েছে, তো চাইলে ছেড়ে দিবা। পরে আমার ভাই বললো ভাই কোথায় টাকা পাবো, আমার ব্যাংকেতে কোনো অ্যাকাউন্টে কোনো টাকা নেই। আমাকে বলতেছে আপনি বেলালের কাছে যান, মানে আমার একটা স্টাফ ছিল স্টাফের কাছে যান, ওখান থেকে বেলালকে আমাকে ফোনে ধরা দিয়ে আমি বলে দিই। তো বেলালের কাছে যাই, উনি আমার ভাই মনে হয় রিকোয়েস্ট করার পর দিয়েছে ওই 5,000 টাকা আরেকজন মানুষ নিয়ে আসছে, যার এখানে ওনারা চাকরি ওই চাকরি করত বেলাল, ওই আন্ডার ভাই একটা মোটর সাইকেল করে টাকা আনি পুলিশের হাতে দেয়। ওরা আমাদেরকে সারে ভোর 5টার সময়, 5টা যেমন সারে, তো 5টার সময় সারলাম। নিজে অফিসে চাকরি করে অফিসে যাই রুমের ভিতরে, তখন আমাকে বলে যে এখন টাকা দেয়, কিন্তু এখন টাকা করতে গিয়ে এক জায়গা থেকে আসছি বা এক জায়গায় ছিলাম, ওখানে যাই ওনার ওর সাথে বসে শত্রু পেয়েছি। আমাকে তুমি কিছুদিন পরে নিক না এখনই লাগবে, তুই তাই করে বলতাম মহাখালী ছিল তো ওই ছেলেটা। তো আমার বাইরে বলতেছে কয় আপনি যে টাকা নিয়ে গেলেন তাহলে আপনার বাসার মালগুলো বিক্রি করে আমার টাকা দেবে, ওরকম পর্যায়ে। তো আমি বলতেছি তোর কি করতে হবে বল, আমার কাছে 10,000 পিস ইয়াবা আছে, এগুলো নিয়ে এক জায়গায় দিয়ে আসতে হবে। কোন জায়গায়? ফেনী সদর হাসপাতাল ফেলে ফেনী গ্রামের ভিতর দিয়ে যায়, এটা ইন্ডিয়ার বর্ডার পাড়ানো যায়, ইন্ডিয়ার বর্ডার ফেলে ওখানে মানুষ আছে ওই জায়গায় দিয়ে আসতে হবে। ওই জায়গায় দিয়ে আসলে তোকে 20,000 টাকা দেবো, তোর 5,000 টাকাও ম্যানেজ করে দেবো, ওকে ফাইন দে নিয়ে যাবো। 7:11 ভিতরে পৌঁছাই দেবে আমার ওখানে। তো আমার ভাইয়ের বাসার মালটা বিক্রি করে দেবে, সেই ভয়ে আমি ওই জায়গায় গেছি, সেই ভয়ে আমি ওর কথায় রাজি হয়েছি। তাহলে আমার আমার নিজের অফিসে গেলাম, ওখানে যাই গোসল টুসল করে রেডি রেডি হয়ে সুন্দরভাবে আমার ভাইকে বললাম ভাই দোয়া করেন আমি এক জায়গায় যাচ্ছি। ওনাকেও বলতেছি কই যাচ্ছেন, আমি মুসলিম জায়গায় যাচ্ছি, উনি হয়তো আমাকে যেতে দিবে না। তো আমাকে সিগারেটের প্যাকেটে করে আমাকে 10,000 পিস ইয়াবা দেয়, এরকম 5টা সেকেন্ডের প্যাকেট দেয়। 10,000 পিস ইয়াবা নিয়ে আমি যতটা মরতো মানে হারতে ততটা মরতো, আমার মনে কাঁপতেছি শরীরে। আমি মানে ফার্স্ট কোথাও দূরে কোথাও নিয়ে যাচ্ছি, এমনি ইয়াবা বিক্রি করতেছি কিন্তু অফিসে বসে বসে রুমে, আমি তো দূরে কোথাও নিয়ে যাচ্ছি না, এভাবে তুমি ফার্স্ট দূরে কোথাও নিয়ে যাচ্ছি, এটা আমার সাহস হচ্ছে আস্তে আস্তে। এখন যাচ্ছি যেমন ওখানে গেলাম, এখন তুলে আমার খালাদের কাছ থেকে আমি দূরে দূরে যেমন গেলাম, মানে মরে সদর হাসপাতাল গেলাম, ওখান থেকে সিএনজি করে একটা গ্রাম এলাকার নাম বলে দিয়েছে ফোনে মনে নিয়ে আমার। ওখান থেকে একটা লোক মোটরসাইকেল করে আসছে একটা চার দোকানে, ওই টাস খেলার যে টিক্কা যেটা বলে ওই টিক্কাটা ছিল ওনার ক্যাশের সামনে। ওই টিক্কাটা দেখলাম চিনবো যেরকম পরিচিত আর কি, ফাঁস যাচ্ছে ওই দোকানে চার দোকানে বসার সাথে উনি টিক্কাটা এরকম করে মেলে ধরছে, আমি ওই টিক্কা মেলে ধরছি। উনি বলছে যে আমি তো উনি মোটরসাইকেল দেখেছি, ওটার পিছনে উঠলাম। ওটার পিছনে উঠে যে জায়গায় গেছি ওখানে একটা পুরোনো একটা বিল্ডিং, মানে পাহাড়ের চিপা চাপা দিয়ে গেছি, পুরোনো একটা বিল্ডিং, মানে একটা লোক শোয়া যাবে একটা খাটে, এরকম একটা জায়গা, খাটে খাট, খাট দুটা খাট দুই পাশে, তোমরা খাটের নিচে পেঁসি ডালের ভরা ভরপুর, তুমি একটা ডাল খাবো? আমি বলতেছি না, আর আমি খেয়ে পেলে আমাকে 1,90,000 টাকা দিবে ওই লোকটা, আমি 1,90,000 টাকা যেতে পারবো না ওই টাকাগুলো নিয়ে। পরে ওনাকে অনেকক্ষণ অনেকগুলো জায়গা খাওয়ালাম, পরে উনি আমাকে ক্যাশ 1,90,000 টাকা দেয়। আমি ভাই আমি একটু সব করে আসি, বা একটু বাড়িতে গেছি, আপনি একটু বসেন না, আমার জন্য খাওয়া দাওয়া রেডি করেন কাজ। তো আমার কাছে তখন প্রায় 93,000 থেকে 94,000 সিম ছিল,
সিম মোবাইল সিম,
মোবাইল সিম, এতগুলো সিম, মানে সবগুলো সিমের বেশিরভাগ সিম একটু বিকাশ করা ছিল, সিম সবগুলো নিয়ে যাই না, দুই তিনটা সিম নিয়ে যাই, যেগুলো যেগুলো ছিল সবগুলো সিমের সিম টাকা ট্রান্সফার করে দিই। ট্রান্সফার করে দিয়ে সুন্দর করে আমি আপেল নিলাম, আপেলের ভিতরে সিম গুলা ঢুকালাম, ঢুকে ওনার কাছে গেলাম। তো আমি মনে মনে যাই ভাবছি হয়তো রাস্তায় আমাকে কেউ কেউ অ্যাটাক করবে, কারণ ওরা ওরাই তো, আমরা তো আর কিছু না। সেম রাস্তা আসছি, মানে রাস্তার ওপারও বিল, এবারও বিল, মাঝখানে ছেলেরা অ্যাটাক করছে, যে 1,90,000 টাকা নিয়ে আসছে। আপনারা জানেন কিভাবে আমি 1,90,000 টাকা নিয়ে আসছি, কারণ আমরা খবর পাইছি ইত্যাদি, আমার কাছে 1,300 টাকা ভাড়া আছে। সেই আমার মানি ব্যাগ খুলে পুরা গা, মনে হয় যে মানে উলঙ্গ করে ফেলবে এমন অবস্থা, আমার কাছে কোনো টাকা নেই, আমি যা ছিল তা তো আমি ট্রান্সফার করে দিছি, ওরাও নিজেরাও জানে না। যাওয়ার পরে ওরা আবার ওখানে যাই, এখন শুধু টাকা পরে ওর ছেড়ে দিয়েছে, তারপর ওর টাকা ঠিক বুকে আমি বুঝিয়ে দিই, কারণ দরকার নেই মানুষের টাকা। পরে চিন্তা গাড়ির দর্শক বলে তুই আসছে কীভাবে, পরে আবার মানে আমার চাহিদাটা আস্তে আস্তে ধুয়ে যাচ্ছে নেশার পিছনে।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটি বিরতির শব্দ শুনতে পেয়েছি, কি শুনছি কল্পকাহিনীর মতো মনে হচ্ছে। 5 মিনিটের ছোট্ট একটা বিরতি, 5 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
জামশেদ এবং তার স্ত্রী সহ আজকে কনফেস্ট করছে। জামশেদকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, এবিসি রেডিওর ফ্যান পেজটিতে আসতে পারেন, এছাড়াও আসতে পারেন আমার নিজের ফ্যান পেজটিতেও, www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। ওকে জামশেদ, তারপর
যখন আমার আস্তে আস্তে ওখান থেকে আসার পর যখন ওর টাকাগুলোকে দিয়ে দিলাম, তখন চাহিদা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, যে আমি গুটি পাবো কোথায়, আমার অবস্থা বন্ধ, কোথায় যাবো, কি করবো।
ব্যাংকের টাকাও তখন শেষ,
শেষ, ব্যাংকের টাকাও শেষ। তখন আমি ইয়াবা আনার জন্য একজনের সাথে যুক্তি করে কক্সবাজারে যাই।
ইয়াবার মধ্যে কি কোনো টাইপ আছে, লাইক একটা দাম 300, একটা দাম 500, এরকম কত টাকা পর্যন্ত সর্বোচ্চ নিয়েছেন আপনি?
700 টাকা পর্যন্ত।
হায়েস্ট 700 টাকা। ওকে, এগুলো আসে কোথা থেকে আপনার জানা আছে?
টেকনাফ থেকে।
টেকনাফ থেকে ইন্ডিয়া থেকে ঢুকছে ফেন্সিডিল, টেকনাফ থেকে ঢুকছে ইয়াবা।
যখন আমি কক্সবাজারে যাই, তখন ওই জালিরা মাছ ধরে যায়, জাল নৌকা করে একটা ওই সাগরের উপরে যাই, উপরে যাই, ওখান থেকে দোতলা একটা বিল্ডিং এ যাই, ওই বিল্ডিং এর নিচে বস্তা বস্তা ইয়াবা, মানে ওই জায়গার যে ফুসকুনির পানিগুলো আছে, ওগুলো যেগুলো ড্যাম হলে ফেলে দেয়, ওই পানিগুলো লাল হয়ে রয়েছে শুধু ইয়াবার ট্যাবলেটে। ওখান থেকে মানে ওই জায়গায় কল্পনা করা যাবে না যে ওই জায়গাটার মুহূর্তে এত ইয়াবা, প্রত্যেকটা কার্টনে কার্টনে প্রত্যেকটা কালার বস্তা ওরকম যে ব্যাগ বস্তাগুলো আছে প্রত্যেকটা বস্তাতে পুরে রাখছে, তেঁতুলের বিচির মতো তেঁতুলের বিচির ভিতরে ঢুকে রাখছে। তারপরে ওই সুপারি আছে না, সুপারি কাঁচা সুপারি গুলা কেটে মানে এত সিস্টেম করে রাখছে বস্তার ভিতরে। ওখান থেকে কিনতে হবে মানে ওরা একটা দোকানের ভিতরে বসে আছে সবই আবার এরকম অবস্থা। দোতলাটা দিলেন ওখানে ছাদের উপরেও ওখান থেকে মানে কি বলবো এক বস্তা হতো বলতে পারেন তো গুলাই আবার মানে যে মানুষটা নিয়ে আসে ওই মানুষটা কিনে আনতেছে তো ওর সাথে আমাকে পার্টনারে নিয়েছে আমার অবস্থা। তো গেলাম নিলাম, নিয়ে মেয়ে সাগরে যখন আসি আমরা প্রায় ছয় থেকে সাতজন ছিলাম সমুদ্রের ভিতরে আসি, তখন কালো পতাকা করে একটা জাহাজ আসতেছিল সমুদ্র থেকে। তো তখন মাসালা বলতেছিল যে আপনারা লুকাই যান তাহলে সমস্যা হবে। কি সমস্যা হবে কয়েকগুলা পুলিশও না পাবলিকও না ওগুলা হয়তো ডাকাতি করার জন্য আসতেছে, আপনারা লুকাই যান আমরা লুকাই যাবো। মানে নৌকা চলতে থাকবে যেদিকে যাক যেতে থাক, ওরা যদি ধরতে পারে ধরো আমাদেরকে আমাদের কাউকে পাবে না। ওরা মাসালারা লুকাই গেছে তো আমরা তার লুকাইতে পারি নাই, ওরা তো ওদের স্থান চিনে যে কোন জায়গাগুলো গেলে লুকে ধরতে পারবে না তো আমাদেরকে ধরে ফেলে ওরা। এখন আমরা উঠি তো ওদের সাথে খুব মারপিট হয় আমাদের, এই যে আমার হাতে একটা দাগ আছে
দেখতে পাচ্ছি আমি,
এটা হলো বাইকের দাগ কিন্তু এটা কাটার দাগ, এখানে সতেরোটা ছেলে আছে
খুব মারছিল,
খুব মারছিল মাথায় একটা কোপ আছে পেটে এই জায়গায় কোপ আছে রামদায়ের।
মাই গুডনেস,
আমাদের সাথে তিনটা ছেলেকে এরকম মানে কল্লাদের এরকম টান দিয়েছে কল্লাপ করে সমুদ্র তো পড়ে কল্পনা করতে পারি না। আবার সাগরের পানি তো লবণ, যখন পানিটা গায়ে লাগে যখন ইয়ার থেকে নৌকা থেকে ফাল দিয়ে দিই নিজে বাঁচার জন্য
ডাব দিয়েছিলেন নৌকা
ছিলাম, তখন কাটা গায়ে যখন লবণের পানিটা লাগে তখন প্রচন্ড জ্বলতেছে গায়ের ভিতরে, যে এত জ্বলতেছিল ওখানে কাউকে বোঝানোর মতো সমতা ছিল না। মাথার ভিতরে বোটের ভিতরে এরকম পড়েছিলাম আর কি। তো যখন ওই কক্সবাজার ইয়াতে নিয়ে আসে সদর হাসপাতালে নিয়ে আসে তো ওখানে ওরা ওখানে কাছে সাতটা সমস্যা ছিল ওখান থেকে ফিরে চলে আসি। আসার পরে যখন চিটাঙ্গে আসি, চিটাঙ্গে আসার পর আমার খালা বলতে অফিসে আয়, অফিসে গেলাম তখন আমার মামা আমাদের ছবিটা আমার খালাদেরকে দেখায় যেটা নিয়ে আমি ইয়ামা দিচ্ছিল, ওরা যখন দেখাচ্ছিল তখন আমাকে রিয়েল সেন্টারে ওরা দিয়ে দেয় যে রিয়েবে খেলে ভালো হয়ে যাবে। যখন রিয়েবে যাই আমি রোজারিদও করি রিয়েবে, প্রত্যেকটা রাতে এমন কান্না করছি এমন কান্না করছি বালিশ ভিজে যেত।
কেন
মানে আমি কোনো ঈদ আমার মাকে ছাড়া করিনি, এসবের প্রথম আমার মাকে আমি যে দূরে থাকি যেখানে থাকতাম প্রত্যেকটা ঈদে যেভাবে হোক মালিকের চাকরি করে হোক না করে মালিকের চাকরি দোকানে ছেড়ে দিতাম তারপর আমি চলে আসতাম যে আমি আমার মাসার ঈদ করবো। খুব কান্না করতেছিলাম আর এত কষ্ট, কখনো পৃথিবীতে সাতটা আশ্চর্য আছে, অষ্টম আশ্চর্য হলো রিয়েল সেন্টার, এত কষ্ট ওই জায়গাটা কে বলার মতন না।
কষ্ট কি জন্য হতো, কারণ ড্রাগগুলো দিত না এই কারণে?
সেই জন্য না,
তাহলে
মানে এক মুঠ ভাত দিত জাস্টলি এক মুঠ, আর প্রত্যেক দিন রাত্রের বেলা আলুর ভর্তা ডাল ঠিকত, আর দুপুরবেলা কোনোদিন হয়তো মাল দিত বা ভাত দিত ঠিক এতটুকু, পেট ভরে কখনো ভাত দিত না। সকালবেলা দুইটা রুটি দিত পাতলা পাতলা এতটুকু, জেলখানার খাবার হচ্ছে ভালো ছিল, আর এগারোটার দিকে এতটুকু রং চা দিত দুইটা বেলা বিস্কুট দিত। সারাদিনে পাঁচটা সিগারেট দিত, যারা নেশা করে ডাকছে তারা পাঁচটা সিগারেট নিয়ে সারাদিন থাকতে পারে না, ওদের প্রতি মুহূর্তে একটা সিগারেট লাগছে। ওইগুলোর অনেক বিভাজন আছে, ধাপ শিখতে হয়েছে ওদের কাছ থেকে, প্রার্থনা শিখতে হয়েছে ওদের কাছ থেকে, শিখছি তার প্রতি সোমবারের দিন ইস্টাম নিয়ে উঠতে উপরের ভিতরে সাপ্তাহে কি কি করছি আমি জানলাম দিকে এরকম করে তাকাইছি তো ওইটা যদি উঠে আসে খুব মারবে।
মানে এক ধরনের মানসিক এবং শারীরিক টর্চার,
টর্চার তো খুব কষ্ট লাগতো। তখন মাঝে মাঝে বলতাম যে কাদের জন্য কি করলাম, তো ওখানে থেকে যাদের সাথে ফ্রেন্ড হয়েছে তাদেরকে বলছিলাম যে আমি এই রিহ্যাব সেন্টার থেকে চার মাস থাকবো না, আমি চার মাস একদিন আগে হলো বেরিয়ে যাবো, যদি না বেরিয়ে যাই তাহলে আকিস এমন ফকির হয়ে যাবে, কারণ এই ব্যবসাটা আমার ছাড়া ওরা কেউ করতে পারবে না, আমি এরকম কনফিউজ ছিলাম। পরে ঠিক আমি চার মাস থাকিনি ওখানে, আমি 75 দিন ছিলাম, 76 দিন ছিলাম, কিন্তু একটা কোর্স ছিল চার মাসের। ওখান থেকে বেরিয়ে আসার পরে মানে আমার মনে হচ্ছিল দুনিয়াটা অন্যরকম, আমি ততদিন তিন মাস পর্যন্ত কোনো নেশায় ড্রাগস করিনি, মানে সারা রাত্র ঘুমাইনি, যে ঘুমের জন্য সারাদিন রিহ্যাব সেন্টারে ছটফট করতাম সারা রাত্র ঘুমাইনি যে কখন দিন হবে কখন রাস্তায় বের হবো, কারণ এক জায়গায় বন্দি ছিলাম। যখন বেরিয়ে আস একদিন বাসায় ছিলাম সকালবেলা, যখন আমি আমার অফিসে যাই আবার সেই জায়গাটাতে অফিসে যাই, তো সেখানে আমাকে একটা সিম ছিল, ওই সিমটা আমাকে আমার মামা দেয়, এই সিমটা তোর পরে আমাকে একটা মোবাইল দেয়, সেই মোবাইলে আমি সর্বপ্রথম মোবাইলটা খুলি, খোলার পরে মোবাইল একটা মিস কল পাই সেই মেয়েটা।
আপনি এই নাম্বার একটা হঠাৎ করে মিস কল চলে গেল আপনার, ওকে তারপর
দাদা এই নাম্বার কে মিস কল দিল কে মিস কল দিল পরে ব্যাক করলাম, ব্যাক করার পরে সাথে কথা বলতেছিলাম, ওর একটা মানে ইয়ে ছিল আর কি মনে হয়, কথা বলাতে আস্তে আস্তে ওর সাথে দেখা করলাম, মানে কয়েক দু একদিন কথা বললাম, পরে ওকে বললো যে আমার সাথে দেখা করবেন, হ্যাঁ পরে ও আমার সাথে দেখা করতে আসছে, ও রাস্তার এপারে আমি রাস্তার এপারে, কিন্তু বললাম যে রাস্তার এপারে এপারে যাচ্ছে, ও বলছিল আমাকে এপারে যাওয়ার জন্য, আমি বলছিলাম ওকে এপারে আসার জন্য, যাওয়ার পথে আমি জানতাম না যে ও, আর ও জানতো না যে আমি, মেন রোডের মাঝখানে ওর সাথে আমার সাথে একটা ধাক্কা লাগে, আমি এপারে চলে আসছি, তো বললাম যে কিভাবে আমি তো এপারে আসছি, আপনি আমি তো ওই পারে চলে আসছি, লাস্টে দেখলাম যে ওই মানুষটাই যে মানুষের ধাক্কা খাইলাম ওই সেই মানুষটাই, ওর সাথে বসে একটা রেস্টুরেন্ট কথা বললাম একটা দোকানে, ভালোই লাগলো, কথাবার্তা শুনে প্রায় মানে কি বলবো, ও মনে হচ্ছে আমার থেকে অনেক দুঃখী,
ও সবকিছু জানার পরে,
জানার পরে যে আমি কি কষ্ট, আমি তো ডাক্তারের কারণে আজকের দিনে এই অবস্থা, ও তো ডাক্স না নিয়ে বা কিছু না করে আজকের দিনে এই পরিস্থিতিতে, ও যে ছেলের সাথে সম্পর্ক করছে পাঁচ বছরে, পরে ওই ছেলেটার সাথে আমি ফোন করলাম, ওকে ফোন করে ও ছেলেটা বলতে আপনি যদি নিয়ে বিয়ে করতে পারেন করেন, বিয়ে করতে হলে আমার থেকে টাকা নিয়ে যাবেন, আমি বলতে চাই কেন আপনার থেকে টাকা নিয়ে যাবেন, হিউজ অনেক দিয়ে যে আমি আপনার টাকায় বিয়ে করবো,
আপনাকে টাকা নিয়ে যাওয়ার কথা কেন বলে,
ওকে তাড়াতাড়ি বিয়ে করার জন্য ও মুক্তি পাবে সেই ছেলেটা,
আর ও বলছে আমার পিছু সারবে, আমি যদি কখনো বিয়ে করে ওকে কাবিন দেখাই তাহলে আমার পিছু সারবে, এর আগে সারবে না, এর আগে ও একটা বুয়ার কাবিন বানিয়েছে, তো আমি জানতাম না একটা বুয়ার কাবিন,
এই পাঁচ বছরের যে সম্পর্কটি এটাও তো আপনি এভাবেই চলে এসেছিলেন বা তার সাথে ধরনের একটা সম্পর্ক ছিল তাই কি,
হঠাৎ চলে আসছে, ফ্যামিলিতে জানে ও আমার হাজবেন্ড,
আপনার ফ্যামিলিতে জানে ও আপনার হাজবেন্ড,
হ্যাঁ আমার ফ্যামিলি তো কি নিছে,
রিসিভ করেছে,
হ্যাঁ ওর ফ্যামিলি তো আমাকে নিছে, ওর আম্মু মারা গেছে, ওর আব্বু আছে,
কিন্তু আসলে আপনাদের কোনো বিয়ে হয়নি, ইটস আ লং লং স্টোরি প্রিয় শ্রোতা, দুইজন দুই শাখা থেকে দুই প্রান্ত থেকে মিলেছে কিন্তু কারো চেয়েও কারো জীবনের ট্র্যাজেডি কম না, ওকে তারপরে আপনারা কি সিদ্ধান্ত নিলেন বিয়ে করলেন,
তারপরে ওকে ওকে বলতে থাকে আমাকে ওই জায়গা থেকে নিয়ে আসতে হলো, আমি বলতে যে তুমি আমার সাথে থাকবা, আমার সাথে থাকার পরে কয় ঠিক আছে, মানে আমার যে ঘরে থাকবো ওই ঘরে একটা খাট নেই, একটা খাতা নেই রাখার জন্য এমন একটা পরিস্থিতিতে, তোকে ওকে বললাম যে ঠিক আছে যাও আবার হবে আমরা বিয়ে করি, বিয়ে করবো কোথাও বলতে থাকে আমি গুডনেস করবো, আমি বলতে কুটমুসের টাকা এখন আমার পকেটে নেই, না আমার কাছে এক টাকাও নেই, আমি চলার মতন কোনো পরিস্থিতি নেই, আমি এখন পালে রিস্কে চালা রাত খেতে পারবো, তার আগে কিছু করার নেই, বলছে আচ্ছা ঠিক আছে কি করতে হবে, তো চলো সামনা ছামনা ধরে গেলাম ওখানে হুজুর ডেকে বিয়ে করলাম, কারণ আমরা তো বিয়ে একসাথে থাকতে হবে, তাহলে বিয়ে ছাড়া থাকতে পারবো না, বিয়ে করতে হবে, বিয়ে করলাম,
বিয়ের আগেও আপনার সম্পর্কে কিছুই জানতো না,
আমাকে পরামর্শ দিয়ে বিয়ে করার জন্য নাইলেও থাকবে না, পুরো বিয়ে করে ওকে ওর যে বান্ধবী বিয়ে করে ফেলি, সব বাসা নিয়ে আসে, তোর ওর আমার একটা মামা ছিল, ও বান্ধবী বলে পরিচয় দিতে যাকে মামা ছিল, ওই মেয়েটা থাকতো আমাদের সাথে, ওই মেয়েটারই ছিল খাট ফ্যান একটা মিশ্রিত ছিল, ও এখনো আছে সেগুলো, ওই মেয়েটা থাকে এখানে, ও কখনো কখনো যদি ঝাঁটকি মারে, মানে ও কখনো বড় গেলে ওই মেয়েটার সামনে কথা বলতে পারে না, বলতে পারে যে মেয়েটা যদি আবার এগুলো নিয়ে যায় তাহলে আমরা কোথায় ঘুমাইতে হবে, ফ্লোরে ঘুমাইতে হবে, মেয়েটাও থাকে এখানে, তারপর এই এক তারিখে আমি বাসা পাল্টাইছি, আমি বাসা যেদিন পাল্টাইছি বাসা পাল্টাই বাসা পাল্টাই মাত্র খাটটা ফিটিং করে শুধু বসছি, তখনই আপনার ফোনটা যায় আমার মোবাইলে,
ওকে
মেয়েটাই এক তারিখে এগুলো নিয়ে যাওয়ার কথা ছিল, তখন আমি
এখন আপনাদের খাট নাই পালঙ্ক নাই ঘরে কিছুই নেই, সংসার শুরু হয়েছে,
সংসার শুরু হয়েছে, মানে বাচ্চা না করবো এরকম একটা পাতিল নেই, পরে ওই মানুষ যে যাকে মামা ডাকছি বললাম, ও আমাকে বললো যে ঠিক আছে তোমার কাছে এগুলো আপাতত হলে রাখো, খাট যিনি যেদিন কিনবে সেদিন আমাকে আমার গুলো দিয়ে দিও, আর তোমাকে ওই ব্যাগ বিস্কিট গুলো তোমাকে গিফট করে দিলাম,
কিভাবে সংসার চালাবেন কি করবেন, আপনার ফ্যামিলি থেকে ওকে মেনে নিয়েছে,
না আমি আমার মাকে অনেকবার যখন মাকে যখন যেদিন ফোন করে বলছি মা আমি বিয়ে গেলে বলছি মা সেদিন থেকে আমার সাথে আর কোনো কথা বলে না,
এরপর আর যোগাযোগ করে না যেটা আপনি বলছিলেন,
হ্যাঁ আর যোগাযোগ করে না,
এটা তো আপনারই ফার্স্ট ম্যারেজ না, ওর জন্য তো ব্যাপারটা এরকম না, একটু আপনার কাছে যাই মুন্নি, সবকিছু জেনে শুনে ওকে বিয়ে করেছিলেন তার ব্যাপারটা এরকম না, বিয়ে করার আগেও আপনাকে কি বলেছিল,
মানে আমাকে এমনি দুষ্টুমি করতো কথা বলতো, বিয়ে করবে সেটা বলে নাই, এমনি সবসময় মোবাইলে ফান করতো, মানে মনে হচ্ছে
ফান মানে ব্যাপারটা কি শারীরিক বিষয়গুলো নিয়ে কথা বলতো,
ওগুলা না মানে আমাকে ভালোবাসে আমার জন্য জান দিবে, তারপরে রেল লাইনে মাথা দিবে, মানে একদম ও অভিনয় করতো আমি মনে করতাম বাস্তবে, কারণ আমি অতি সহজে সবাইকে বিশ্বাস
করেন, আপনি তো আপনি বিয়ে করলেন ওকে, বিয়ে করার আগে আপনি জানতেন ওর চাল নেই চুলো নেই,
না অত কিছু জানতাম না, আমি একটু মানে শুনতাম, শুনছিলাম ও আকিশ কুমার ভাইগনা, তারপরে এমনি উঠে এমনি কিছু আছে লাইন
ফরমাল ফ্যামিলি ফ্যামিলি সম্পর্কে কিছুই জানতেন না আপনি, তারপরে বিয়ে করে ফেললেন?
বিয়ের আগে জানছি এমনি।
আচ্ছা কতটুকু জানছেন, কি জানছেন?
এই একদিন রাতে এগুলো সবগুলো বলছে আজকে, যেগুলো
এটা বিয়ের আগে না বিয়ের পরে?
বিয়ের আগে রাতে আমার বান্ধবীর বাসায় বলছে সব।
তারপর?
তারপর ওর বাসা পাল্টেছিল, ও সারা দিন বাসা পাল্টেছিল, রাতে ওখানে ছিল, সবগুলো বলছিল কান্না করে করে আমাকে আর আখিকে। তখন আমি কথা কান দি নাই, আমি তখন এমনি ঘুমিয়ে পড়ছিলাম।
ওকে, তারপরে আপনি এই ছেলেটাকে যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে আপনি মোটামুটি সবকিছু জানলেন, এখন কি করবেন? কিছুই তো নাই, ওই ওই সময়টাতে তো ঘরে কিছু খাবার থাকতো, কিছু হতো, মানে নিজের জন্য কিছু পেতেন, এখন তো কিছুই পাবেন না। ওর তো সেই সামর্থ্যও নাই, ওর শরীরের শক্তিও নাই, ও যে পরিমাণ ড্রাগ নিতেন তার শরীরের যে অবস্থা সবকিছু মিলিয়ে, আর আজকে সবকিছুই জানলেন, এখন আপনার সিদ্ধান্ত কি?
আমি এমনি চাই ওগুলো তো এখনো আছে, ওগুলো না করো, বা আমিও চাকরি করবো বা ও চাকরি করো, দুজনে একটা ছোট একটা এক রুমের বাসা নিয়ে থাকি, সুন্দর একটা জীবনযাপন করি।
জামশেদ, প্ল্যান কি আপনার?
প্ল্যানটা যদি আমার ফ্যামিলির থেকে যদি ওকে মেনে নিত, আমার মা যখন আমার সাথে কথা বলে না, তখন আমার যখন প্রচন্ড খারাপ লাগে, আমি যেমন টেনশনে পড়ে যাই, ওকে নিয়ে কীভাবে চলবে, আমার মাকে কল দিই, তুমি বলে যে আমার মাথা ঘুরতেছে, শরীর খারাপ লাগতেছে, কারণ মা তো মায়ের একটা স্বপ্ন ছিল না, স্বপ্নটা ভেঙে দিলাম, এরকম ভাবে আমার সাথে কথা বলে না। যে আমি চাইছিলাম ওকে যদি আমার ফ্যামিলিতে অ্যাকসেপ্ট করতো, ফ্যামিলিতে অ্যাকসেপ্ট করলে আমি যে ভাড়াটা মাসে দিচ্ছি ওখানে 3,000 টাকা যেভাবে হোক, ওই 3,000 টাকা যদি আমি আমার বাড়িতে পাড়া দিতাম, তাহলে আমার মা চলতে পারতো না। আমি ওরকম একটা কিছু চাচ্ছিলাম, কিন্তু ফ্যামিলিতে কেউ নাম ওকে মানতেছে না, বা কেউ মেনে নিতে পারতেছে না, আমি বিয়ে করে দিতে এরকম খুব কষ্ট থাকে। আর আজকের দিনের আমার এই লাইফটা, বা আমি আজকের দিনে ড্রাগস নিচ্ছি না, সবকিছু ওর কারণে।
যতটুকু আপনি চেষ্টা করতেছেন, আপনি এখনো ড্রাগের মধ্যে কিছু না কিছু আছেন, যতটুকু আপনি চেষ্টা করছেন ওর কারণে চেষ্টা করছেন ভালো লাইনে আসার জন্য।
আমি এরকম মানে এত কষ্ট কখনো করিনি, মানে রাত্রে যাওয়ার পর রাত 1-2 হেঁটে হেঁটে রেলান দিয়ে পাথর 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 দিয়ে হেঁটে যেতাম, ওর জন্য রাত্রে 3 পর্যন্ত আমি পাথর দিয়ে হেঁটে গেছি। ও যখনই বলে যে আমি চলে যাবো, রিক্সা করে কোথাও চলে যাই, দৌড়ে ওর পিছনে পিছনে যেতে থাকি রাত্রে। মানে আমি এখন যে জায়গায় থাকি ওই জায়গায় আমার ডেলি 200 টাকা বেতন দেয়, কেন আমি সকালবেলা গেলে রাত্রে 1 পর্যন্ত?
আর আমার ইচ্ছা ওর সাথে কোথায় ঘুরতে যাইতে, ও কোথায় নেয় না
আমাকে। ও প্রত্যেক দিন বলে যে আমি কোথাও ঘুরতে যাব, কোথাও ঘুরতে যাবো, আমাকে নিয়ে যাও। তো আমি বলতাম না, ওকে বলতাম যে দেখো আমি এমন একটা ছেলে যে ডেলি আমি যদি রাস্তায় আমি 10 মানুষের তো পরিচয়, 7 মানুষ আমার চিনবে, ওই 7 মানুষের যে কোনো একটা মানুষ বলবে যে মেয়েটা কি ওই লাইনে আমাকে দাও, তখন আমি কিচ্ছু বলতে পারবো না। তখন তোমার কাছে খারাপ লাগবে লাগবে, আমার কাছে শুনতে খারাপ লাগবে, সেই জন্য আমি তোমায় আমার সাথে নিয়ে ঘুরতে যাইনি। সে পর থেকে ও আস্তে আস্তে কমাই আনছে যে আমি ঘুরতে যাবো না। আমি সেদিন খুব কান্না করে বলছিলাম কথাগুলো।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে ওদের জীবনের অপ্রিয় সত্য, এবং এই অপ্রিয় সত্য শেষ নয়, এর পরে কোন অপ্রিয় সত্য জন্ম দেবে প্রয়োজনের জন্য সেটাই এখন প্রশ্ন। কিন্তু কথা হচ্ছে যে কি বলার আছে আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট আছেন, আজকে পুরো অনুষ্ঠানটা শুনলেন ডক্টর তাজুল ইসলাম, কোন অ্যাঙ্গেল থেকে পুরো বিষয়টাকে ব্যাখ্যা করবেন আপনি, কি বলার আছে আপনার? পরিবার তো অনেক বড় একটা ফ্যাক্ট নিশ্চয়ই, কিন্তু ছেলেটিকে ড্রাগ এমন ভাবে ধরে ফেললো, বিশেষ করে ইয়াবা, ইয়াবার যে ভয়াবহতা আমরা দেখলাম আজকের এই অনুষ্ঠানে, ওর একটা পসিবিলিটি ছিল খারাপ পথে হলেও, এই উপার্জনগুলো খারাপ পথে হয়েছে, কিন্তু 47 লাখ, 47 লাখ টাকা অনেক বেশি টাকা, তারপরেও ও এখান থেকে বের হয়ে আসতে পারেনি। এখন ওর কাছে 47 টাকাও নেই, ঘরের বস্ত্র নেই, অন্ন নেই, কিন্তু একটা সম্ভাবনা এসেছে, একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে, একজন মানুষকে ভালোবেসে কাছে পেয়েছে, কিন্তু সেই ভালোবাসা কতক্ষণ দীর্ঘস্থায়ী হবে, কি করা উচিত সবকিছু মিলিয়ে এখন আপনার কি মনে হয়?
যা বলিব থাকতে বলিব অনুষ্ঠানে সম্মানিত শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে যে অতিথি যাচ্ছে তার এটা কিছুটা বিভিন্ন রকমেরই হবে, আমি বলব এই কারণে যে আগরওয়ালায় তার বাবা মারা যাচ্ছে, সবাই যদি তারপরে থাকতো মাদ্রাসা থাকুন ভালো লাগতো না, আর সেখান থেকে পালিয়ে এসেছে, খালার বাসায় গিয়ে থাকছে, সেখানে সে গালি গালি খাইছে বা অনাদর পেয়েছে, সেখান থেকে সে পালিয়ে এসেছে। লক্ষণীয় যে ছোটকালে সব কিছু জানি কমার দেয় রিয়াকশন করে যদি তাকে আদর না করা হয় বা ফিল করা বেশি থাকে, আর কারো কারো আবেগ কত কি সমস্যা থাকে, সেন্সিটিভিটি থাকে, তারা অপমান ঘাত বা গালি দেওয়া এটাকে একদম হজম করতে পারে না, এটা কেউই পারে না, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা চরমভাবে তার মানে বিজিতে লাগে, তার স্বস্তিতে লাগে এবং অত্যন্ত অপমানিত বোধ করে সিদ্ধ হয়ে ওঠে। যেটা জানতে হবে এসেছে কতখানি তার খালা যখন তাকে গালি দিতে সেটাও তার সিদ্ধ হতো, অন্যান্য ক্ষেত্রে তাকে কেউ মারলে গালি দিলে সব মুক্ত হয়ে উঠতো। এটা আমাকে একটু বুঝতে হবে যে সব শিশু ছেলেমেয়ে একই রকম না, আর সব মানুষই একই রকম না, কারো কারো অন্যের সমালোচনা, অন্যের অপবাদ, অপমান বা অন্যের গালি বা অন্যের শাসন অত্যন্ত তীব্রভাবে তার স্মৃতিকে আঘাত করে অন্যের কাছে চরমভাবে ক্ষুব্ধ করে ফেলতে পারে। এই ব্যাপারে একজনের সেন্সিটিভিটি আদর্শ কম করে করতে হবে এবং সেই হিসাবে তার সঙ্গে কথা বলা বা তার সঙ্গে সন্তানটা ঘর করার চেষ্টা করতে হবে। আমরা লক্ষণীয় কথা হচ্ছে যে তার খালা খালি জামসেদকে কাছে তারা ব্যবহার করত এবং জামসেদ স্মৃতি এই ব্যবসার যে খুঁটিনাটি তার জন্য এসেছিল না জানতে জানতে একসময় পুরো ব্যবসাকে তার নিয়ন্ত্রণ ছিল। যার ফলে এই অনেক টাকা পয়সা আমরা যার শুনলাম যে 47 লক্ষ টাকা পর্যন্ত তার আয় উপার্জন হয়ে গিয়েছিল। কিন্তু এই যে পাপের ফল দিতে হয় যে পাপের টাকা আবার ওভাবে চলে যায় যেভাবে হোক এই যারা খারাপ যায় তারা আবার অন্য আবার দেখি যারা অপরাধ যদি চলে যায় তারা নেশা করে আর যারা নেশা করে তারা অপরাধ চলে যায়। ঠিক ইচ্ছাতে তাই সেই রক্তের আস্তে নেশা করছে যে তার নেশার পরিমাণ তার রাস্তাটা অনেক বেশি এবং গভীর ছিল তার ফলে কিন্তু সেই টাকা রাখতে পারেনি। এটা শুধু তার ক্ষেত্রে নয় 47 কোটি টাকা থাকলে একই অবস্থা হতো। যাই হোক সর্বশেষ পর্যন্ত সেটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে এবং তার বিয়ে করেছে নতুন জীবন দর্শন করতে পারবে। তবে একটা ব্যাপার হচ্ছে যে এখন টাকা পয়সা নেই সব টাকা নষ্ট করে ফেলেছে এখন সে আবার নতুন করে টাকা সবজন্য যে জিনিস তারা খারাপ না হয়ে যায় ভালোভাবে গ্রহণ করে নেশা থেকে যদি সে মুক্ত হতে পারে বা চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারে তাহলে হয়তো সে পরিপূর্ণ ভাবে আবার ভালো করে থাকতে পারছে। তা নাহলে এই নেশার কারণে তাকে আবার খারাপ হতে পারে যেতে অবদান রয়েছে। আমরা এবং আশা করি নতুন একটা জীবনের পথ সে খুঁজে পাবে। আমরা সবাই তার সাথে আছি।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
আমরা বেশ কিছু SMS পেয়েছি প্রিয় শ্রোতা। ফেসবুকে অনেকেই কমেন্টস করেছেন, কয়েকটি পড়তে চাই। চট্টগ্রাম থেকে নয়ন, তুমি লিখেছো, ভাইয়া জামশেদের মতো মানুষ আমাদের সমাজে প্রচুর আছে এবং সমাজের এক শ্রেণীর মানুষ এবং প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির জন্য পুরো সমাজটাই ধ্বংসের দিকে যাচ্ছে, বিশেষ করে যুব সমাজ। রাশিয়ার কক্সবাজার থেকে, জামশেদ নাকি কষ্ট পেয়েছে অনেক, ওর কি বিবেক বলে কিছু আছে? যখন কোনো মেয়ে ওর জন্য বাড়ি ছেড়ে চলে আসে, সেই মেয়েকে কি করে সে পতিতাবৃত্তিতে পাঠায়? ওর আরো বেশি কষ্ট পাওনা আছে। সুমনা উত্তরা থেকে লিখেছে, জামশেদ এখন ভালো হতে চাচ্ছে কিন্তু যত পাপ এবং বিভিন্ন নিষ্পাপ মেয়ের সাথে করেছে শাস্তি তাকে পেতেই হবে। ফার্মগেট থেকে অদ্ভুত একটা নাম পিতি, আপনি আমাদেরকে লিখেছেন, ভাইয়া আমি দোয়া করি জামশেদ সুস্থ জীবনে ফিরে আসুক। ওকে আসলেই ফিরতে চায়, ফিরতে কি পারবে? প্রশ্নবোধক একটা চিহ্ন। বিবাড়িয়া থেকে অনেক, ভাইয়া জামশেদের খালা এবং খালু ওদের জন্যই আজকে মূলত জামশেদের আজকে এই অবস্থা। এবং আমরা দেখি যে প্রতিটি মানুষের পেছনেই, অপরাধী হওয়ার পেছনেই একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে, যেটা আপনি বলেন। এরকম অনেক কমেন্টস পেয়েছি জামশেদ, তো কি বলার আছে আপনার?
বলবো আমার এটাই লেখা বলা আছে যে ডান্স মানুষকে অনেক কিছু করতে পারে। তো আমরা যেটাই চাবো যে বর্তমানে হয়তো ইয়াবাটাই বেশি চলতেছে, ওই ডান্স থেকে যাতে পারার দূরের চেষ্টা থাকে, কারণ ওই ডান্সের কারণে মানুষ অনেক কিছু করতে পারে, নিজের ফ্যামিলি বাপ মাকেও খুন করতে পারে, সেটা থেকে যেন ওরা
অবশ্যই দূরে থাকে এবং শখের বসেও যেন কখনো একবারের জন্য না
নেয়।
ওকে, মুন্নি কি বলার আছে?
ওই ডাক জিনিসটা নিজের বাপ নিজের মেয়েকে দিয়েও ব্যবসা করে খাইতেছে, ওই ডাক জিনিসটা নিজের মা নিজের মেয়েকে দিচ্ছে, মেয়ে মা একসাথে রুমে যাচ্ছে, আমি চাচ্ছি ওগুলো যেন বন্ধ করে দেয় আর কোনো মা যেন কোনো মেয়েকে এগুলো না করে।
প্রিয় শ্রোতা, এই মেসেজটি যেন থাকুক আমাদের আজকের এই যাহা বলিব সত্য বলিব থেকে। যারা কখনো ড্রাগস নেননি, ড্রাগস এর নামও নেবেন না, আর যারা নিচ্ছেন তারা সরে আসুন, নইলে এরকম ভয়াবহতার দিকে আপনাদের হয়তো বা যেতে হতে পারে। সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করতে চাই। তবে তার আগে বরাবরের মতোই আমরা এই সপ্তাহে চিঠি বা মেইল থেকে একটি চিঠি কিংবা একটি মেইল শুনবো আর জে রাজুর কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ সবাইকে। আমি রূপালি, চট্টগ্রাম থেকে লিখছি। যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান, আর অনেকদিন থেকে শুনে আসছি বলে মনে হয়েছে যে আমি আমার কথাটিও এই অনুষ্ঠানে সবার সাথে শেয়ার করতে পারি। আর তাই তো আজ আমি লিখছি, বাবা মায়ের পছন্দে বিয়ে করি, সেখানে দুই বছর সংসারও করি। আমাদের একটি সন্তানও ছিল, কিন্তু হঠাৎ কি যে হলো, অন্য একটি ছেলের সাথে আমি ঘর থেকে বেরিয়ে যাই ছোট বাচ্চাটাকে রেখে। আমি আর কখনোই ওই সংসারে ফিরে যাইনি। জানি না আমার সন্তান কেমন আছে, ওর জন্য খুব মন খারাপ হয়। আমি আমার বিবেকের কাছে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে, আসলে আমি চরম অন্যায় করেছে। নিজের সন্তানকে আমি মা হিসেবে দূরে ঠেলে দিয়েছে, যা কখনোই আমার করা উচিত হয়নি। জানি না এর কোনো ক্ষমা আমার সন্তান বা অন্য কেউ করবে কিনা। ধন্যবাদ সবাইকে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু, এবং একসাথে ধন্যবাদ জানাই এই বন্ধুটিকে, যিনি তার উপলব্ধি দিয়ে আমাদেরকে লিখে পাঠিয়েছেন, ভুলের জায়গাটি বুঝতে পেরেছেন, অপরাধের জায়গাটি বুঝতে পেরেছেন, আমরাও যেন এমন ভুল না করি। প্রিয় শ্রোতা, আজকের মতো পর্দা নামলো বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। অনেক অনেক ধন্যবাদ জামশেদ এবং তার স্ত্রীকে, চিটাগং থেকে এত দূর থেকে আমাদের এখানে এসে তাদের জীবনের অপ্রিয় সত্যগুলো বলে যাবার জন্য। ধন্যবাদ জানাই যারা আমার সঙ্গে এত রাত পর্যন্ত জেগেছিলেন, ধন্যবাদ থাকবে তাদের প্রতি নিরন্তর, যারা এই অনুষ্ঠানটি শুনে একটা বারের জন্য ভেবেছেন ভুল পথে না পা বাড়ানোর। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
অফ মিউজিক এন্ড লাইফ এন্ড এন্টারটেইনমেন্ট, FM 89.2, ইয়োর A to Z'স এট ABC।